들리니까 아니 튀기 좀 비크게 봐봐.
ওয়েলকাম ব্যাক। নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকে। রাত 11:59 এই মুহূর্তে 12টা হয়ে গেল। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন বছরের শুরুর ভূত.com। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমাদের সঙ্গেই থাকার প্রতিশ্রুতিবদ্ধ আগের মতোই। এটা হয়তো অনেক বেশি চাওয়া, অনেক বড় চাওয়া, তারপরেও আমার জায়গা থেকে আমি তো চাইতেই পারি। তো আমরা লাস্ট যে এপিসোড করেছিলাম সেখানে নতুনদের নিয়ে আমরা সব কিছু আয়োজন করেছিলাম, আপনারা সবাই প্রশংসা করেছেন সেটার, এবং নতুন মানুষ যারা এর আগে ভূত.কমে ঘটনা শেয়ার করেননি বা ভূত.কমের একেবারেই নতুন স্টোরি টেলার মানে খেতাবহীন মানুষজন আপনাদের ঘটনা শেয়ার করে মানে অদ্ভুত একটা অনুভূতি দিয়েছেন। এভাবেই বছরের পর বছর ভূত.কম বলেন, ভূত এফএম বলেন, এখানে মানুষজন এসেছেন, তারা তাদের নিজস্ব স্বকীয়তায় আপনাদেরকে মুগ্ধ করেছেন এবং আপনাদের কাছে আপনাদের মনের ভেতরে একটা জায়গা করে নিয়েছেন। কেউ কেউ আমাদের সাথে দূরত্ব স্থাপন করেছেন, কেউ কেউ আমাদের সঙ্গে আছেন, কিন্তু সবচেয়ে বড় আনন্দের বিষয় যেটা, সেটা হচ্ছে আপনারা আমাদের সঙ্গে আছেন। এইটা বিশাল একটা পাওয়া, এটা বিশাল একটা শক্তি। নতুন বছরে আপনাদের দুটো নতুন খবর দিই, যারা আমাদের লাইভ মিস করেছেন তাদেরকে বলি। একটা আমরা লাইভ করেছি, সেটা হচ্ছে প্রথম খবরটি হচ্ছে, একটা খবর তো খুবই সত্যি যে 400,000 সাবস্ক্রাইবার আমাদের ইউটিউব চ্যানেলে, এখন 400,000 মানুষের কাছে পৌঁছে যাচ্ছে খবর। বিশেষ করে আমরা ইউটিউবটি শুরুই করেছিলাম এই জন্য যাতে আমাদের এই প্ল্যাটফর্মটিকে, অনেকে তখন বলতেন যে ইটস আ স্মল প্ল্যাটফর্ম, তো আমরা বড় প্ল্যাটফর্মটাকে শুধুমাত্র ব্যবহার করেছিলাম তখন এই প্ল্যাটফর্মের খবরটা পৌঁছে দেওয়ার জন্য, এবং এখনও পর্যন্ত তাই, এবং সেটাই আমাদের মেইন উদ্দেশ্য। কারণ আপনারা জানেন যে প্রতি শুক্রবার রাত 11:59 নতুন একটা এপিসোড নিয়ে আমরা হাজির হই এখানে। সো এটা আপনাদের ভালোবাসার কারণেই, এবং বছরের পর বছর এই সময়টাতে আমি আপনাদেরকে ঘটনা শুনিয়ে যাচ্ছি, এবং সেটা সম্ভব হচ্ছে শুধুমাত্র এই কারণেই যে প্রচুর মানুষ আপনারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঘটনা পাঠান। এবং আমি সবচেয়ে বড় কথা, একমাত্র আমি মনে হয় সেই মানুষ যে 14 বছর ধরে ভূত.কম করছে, এখনও পর্যন্ত স্টোরি টেলার হতে পারিনি। আমার এটা তখন আমি প্রথমেই বুঝে গিয়েছিলাম যে এটা আমার কাজও না, আমি কিন্তু ঘটনা বলতে পারি না, আমি শুধুমাত্র আপনাদের পাঠানো ঘটনা পড়ে শোনাতে পারি, আর যারা ঘটনা পাঠান তাদের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করে দিতে পারি, এটাই আমার কাজ। আমি শুধুমাত্র এই একটা কাজই জানি, এবং আপনারা জানেন যে আমি শুধুমাত্র এই একটা কাজ জানি এটাই না, আমি শুধুমাত্র 14 বছর ধরে, 14 বছরের বেশি সময় ধরে আসলে আমি শুধুমাত্র এই কাজটি করছি, পাশাপাশি অন্য কাজ করেছি সেগুলো পাশাপাশি, কিন্তু এটি আমার মেইন কাজ। তার মানে কি? তার মানে হচ্ছে বাংলায় যদি বলি তাহলে হচ্ছে যে এটা আমার নেশা এবং পেশা, এবং যদি আমি বলি যে মানে যদি ইংরেজিতে বলি তাহলে জিনিসটা অনেক অন্যরকম শোনাবে, আমি হয়তো অতটা বড় কিছু না, সেটা যে আমি একজন এখানে হচ্ছে মানে প্রফেশনালি আমি এই জিনিসটা করি। তো সেই জায়গা থেকেই আমরা আসলে আপনাদেরকে মানে 14 বছর ধরে ঘটনা শুনিয়ে আসছি এবং সামনেও শুনিয়ে যেতে চাই, কারণ আমাদের তো আসলে অন্য কোনো উপায় নেই। আমরা মানে যেটা আমি কেন বললাম এই কথাগুলো, যেটা আপনার কাজ সেটা তো আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত করে যেতে হবে, কারণ এটাই আপনার কাজ। কাজ থেমে গেছে মানে হচ্ছে আপনিও থেমে গেছেন। তো যদি আপনারা এইভাবে সহযোগিতা করেন, সঙ্গে থাকেন, আমাদের পাশে দাঁড়ান, ডেফিনেটলি আমরা সামনের দিকে এগিয়ে যাব। রাত 12:04 আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। ঠিক রাত 12:05 আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব আমাদের আজকের এপিসোড। সেই পর্যন্ত আমি একটু কথা বলছি আপনাদের সাথে, আশা করছি আপনাদের খারাপ লাগেনি। এবং আমরা যদি আমি যদি কোনো ভুল কিছু তথ্য বা ভুল কিছু বলে থাকি বা আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করবেন। বাট আমি চাই যে প্রতি শুক্রবার রাত 11:59 আপনারা ফিরে আসেন এবং আমাদের সঙ্গে থাকেন এবং প্রচুর প্রচুর পরিমাণে ঘটনা পাঠান, সেটা পৃথিবীর যেই প্রান্ত থেকে হোক, হতে পারে সেটা পশ্চিমবঙ্গ থেকে, হতে পারে সেটা মানে দক্ষিণবঙ্গ থেকে, হতে পারে সেটা বাংলাদেশ থেকে, হতে পারে সেটা নর্থ আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউরোপ থেকে, মিডল ইস্ট থেকে, আপনারা ঘটনা পাঠান, সেটাই আমার একমাত্র চাওয়া। রাত 12:05 আমি চলে যাচ্ছি আমাদের ঘটনায় এবং আনুষ্ঠানিকভাবে শুরু করছি আজকের ভূত.com।
আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশা করছি ইংরেজি নববর্ষের শুরুটা আপনাদের চমৎকার কেটেছে এবং পুরো বছরটাই আপনাদের অনেক ভালো কাটবে। যদি ভালো কাটে আমাদের জানাবেন, যদি আপনারা কোনো সফলতার চূড়ায় পৌঁছে যান তাহলে আপনাদের জন্য শুভকামনা। আর যারা ভাবছেন যে এই বছরে দারুণ কিছু করবে তাদের জন্য অনেক 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 দোয়া থাকলো। আশা করছি সত্যি এই বছরে ভালো কিছু ঘটবে আপনার সাথে। নতুন বছরের শুরুতেই ভূত.com এবং সেই ভূত.com এ আমরা চাইব এই বছরটিতে আপনাদেরকে আরো গভীরভাবে, আরো চমৎকারভাবে, আরো ভয়ঙ্করভাবে ভয়ের রাজ্যে নিয়ে যেতে। আর সেই জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আপনারাও ঘটনা পাঠাবেন, নতুন বছরটা আপনাদের যেমন সুন্দর হবে পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, নিজস্ব পরিমণ্ডলে, ঠিক একইভাবে ভূত.com এর সাথেও প্রতিটা মুহূর্ত যেন সুন্দর হয়। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। তার আগে জানিয়ে রাখি আমি রাসেল আছি আপনাদের সাথে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে আপনারা একেবারেই ভুলবেন না। আমি প্রথম ঘটনায় যাচ্ছি। প্রথম ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। বছরের প্রথম ঘটনা। রাসেল ভাই, আমরা ভূত FM থেকে ভূত.com পর্যন্ত যত ঘটনা শুনলাম তার মধ্যে রাতে ঘটেছে ঘটনার গড়টা একটু বেশি। কেন এই রাতের এত ধরন? কারো সাথে ভালো তো কারো সাথে কিছু না, কিন্তু কারো সাথে ভয়ঙ্কর হিসেবেও পরিচিত। আর এর হয়তো কোনো যুক্তিগত কারণ নাও থাকতে পারে, কিন্তু কেন ভয়ঙ্কর তার প্রমাণ আমরা ঘটনা শুনে বুঝতে পারি। তাহলে আসুন এমনি কোনো একটি প্রমাণ হিসেবে ঘটনা শুনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও সকল শ্রোতা বন্ধুগণ, আমি আব্দুর রহমান আদি। আমার বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানায়। আমি আপনার সেই 2010 থেকে এই পর্যন্ত দুইটা শোয়ের সকল পর্বের লাইভ শোনা শ্রোতা। আমার কিছু সমস্যার কারণে স্টুডিওতে আসতে পারবো না, আর আমার খুবই শখ আমার ঘটনাটি আপনার মুখে শুনব। যাক, পরে আসা যাবে এই সবে। ঘটনাটি আমার এক চাচির কাছ থেকে শোনা, আমার চাচির বাড়ি সম্বন্ধে কিছু বিশ্লেষণ করি যাতে শ্রোতাদের বুঝতে সুবিধা হয়। চাচির বর্তমানে যে বাড়ি তা আসলে তাদের আসল বাড়ি না। তাদের যে বাড়ি ছিল তা 1978 সালে নদী ভাঙাতে বিলীন হয়ে যায়। তো এই ঘটনাটি সেই বাড়িতে ঘটা। আমার চাচির যে পূর্বে বাড়ি ছিল সেখানে এক বাড়ি পর দ্বিতীয় বাড়ি খুঁজে পাওয়া খুবই কষ্টযোগ্য ছিল। বাড়ির আশেপাশে ছিল প্রচুর ঘন জঙ্গল আর ঘর। আমাদের এখানে এটাকে দঞ্চা গাছ বলা হয়, এর শুদ্ধ নাম আমার জানা নেই। আমার যে চাচি তারা ছিলেন এক ভাই এক বোন। তো আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি আমার চাচির ছোট বয়সের। এমনি একদিন আমার চাচি যে ভাই তার 2-3 দিন ধরে খুবই জ্বর। তো তখনকার সময় ডাক্তারের প্রচলন কম ছিল, কোনো সমস্যা হলেই কবিরাজকে ডাকা হতো। তো জ্বর যখন কমছিলই না তখন আমার চাচির বাবা মানে নানা ভাই কবিরাজ ডাকতে গেলেন। সময়টা তখন ছিল রাত 11টা কি 12টা। এমনিতেই গ্রামে 8-9টা বাজলে গভীর রাত মনে হয়, আর এটা তো 1978 সাল, তখন কেমন হবে তা বলার প্রয়োজন বোধ করিয়া। তো নানা ভাই যাওয়ার 10-15 মিনিট পর হঠাৎ প্রচন্ড বেগে তুফান শুরু হয়ে যায়। মনে হতে থাকে যেন এই তুফানে ঘর বাড়ি উড়ে যাবে। তখন আমার চাচি খেয়াল করেন যে তাদের ঘরের সাথে লাগোয়া যে সব গাছ আছে তাতে এই তুফান বাতাস হচ্ছে, কিন্তু আশেপাশে তুফানের কোনো চিহ্ন নেই। আমার ঘটনা শুরু এখান থেকে। এর কিছুক্ষণ পর হঠাৎ তাদের টিনের ঘরে কিছু না খুব জোরে লাথি দিতে শুরু করলো। আমি আগেই বলেছিলাম তাদের বাড়ি থেকে অন্য আরেক বাড়ি খুঁজে পাওয়া অনেক কষ্টকর, তাহলে ওই সময়ে কোনো মানুষ আসার কথা না। এভাবে প্রায় 10 মিনিট চলল। তারপর শুরু হলো আরেক ঘটনা। মনে হলো ঘরের আশেপাশে হাজার হাজার মানুষের সমাগম, কেমন যেন ফিস ফিস করে অনেক মানুষ কথা বলছে। কিছুক্ষণ পর হঠাৎ টিনের চালে ইটপাটকেল পাড়া শুরু হলো, আবার এর সাথে খড়গুলো ছুড়ে মারতে থাকলো যা তীরের মতো আঘাত করছিল। আমার চাচি আর আমার মামা ভয়ে ঘরের এক কোণে গিয়ে গুটিসুটি মেরে বসে থাকলো। এভাবে চলল 10-15 মিনিট। তারপর ঘটলো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আমার চাচি ছিলেন অনেক সাহসী মানুষ, হঠাৎ কি মনে করে তিনি সর্বশেষ সাহসটুকু জুগিয়ে আল্লাহর নাম নিয়ে সদর দরজা খুলে দিলেন আর বললেন, কে তোরা, আমাদের ডিস্টার্ব করছিস? যেই না এই কথা বলে বাইরে তাকালেন, আর তারপর তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না, বরং তা দেখে সেন্সলেস হয়ে যাওয়ার উপক্রম। তিনি দেখলেন তাদের বাড়ির উঠোনে ঘেরাও করে আছে হাজার হাজার নেকড়ের মতো পশু, যাদের মুখ চোখে লেগে আছে এক ভয়ানক ছায়া। তাদেরকে পেলে যেন মুহূর্তে খেয়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে। তার থেকে বড় ভয়ানক বিষয় হলো তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন প্রায় 10-12 ফুট লম্বা মানুষ। কিন্তু অবাক করা বিষয় হলো তার পুরো দেহ মানুষের মতো হলেও মাথাটা কেমন যেন অন্য রকম, আর তাকে দেখে মনে হলো যেন এই নেকড়েরূপী পশুগুলোর সে দলনেতা। এগুলো দেখে আমার চাচি ভয়ে বরফ হয়ে গেলেন। অতঃপর সেই নেকড়েরূপী দলনেতা 3-4 জন একসাথে বললে যেমন শোনা যাবে সেইভাবে কথা বলতে থাকলো, আর এইটা দেখে কাকে সহ্য করতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দিলেন এবং তিনি আর মামা জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুক্ষণ আগে কিছুই হয়নি। কিন্তু তাদের ভয় কমল না। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি লোহা, আগুন, রসুন, এইসব জিনজাতি বা অ্যাবনর্মাল বা প্যারানর্মাল যাই কিছু হোক না কেন তারা খুব ভয় পায়। তো তারা কিছুটা সাহস জুগিয়ে একটা বটি, দা, হ্যারিকেন আর কিছু রসুন নিয়ে আল্লাহর নাম নিয়ে ঘরের দরজা খোলা রেখেই বের হয়ে গেলেন। কিছুক্ষণ হাঁটার পর তাদের নানা ভাইয়ের সাথে দেখা হলো। তার সাথে ছিলেন সেই কবিরাজ। তারপর তারা সব ঘটনা নানা ভাইকে বললেন। তো তারা যখন বাড়ি ফিরলেন তখন তাদের সবার সামনে আরেকটি ঘটনা ঘটে যায়। যখন তাদের ঘরের কিছুটা কাছে আসেন তারা সবাই দেখেন ঘরের ভেতর থেকে দুটা কুকুর নামছে। আর কিছু দূর যাওয়ার পর কুকুরগুলো পিছনে তাকিয়ে শব্দ করে উঠল। এক বিচ্ছিরি শব্দ করে কুকুরগুলো সবার সামনে অদৃশ্য হয়ে যায়। এইটা ছিল চ্যাপ্টার ১। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে বাকি চ্যাপ্টারগুলো দেব ইনশাল্লাহ। রাসেল ভাই, আজকে একটা কথা বলবো, অনেকজন অনেক কনসেপ্ট নিয়ে মিডিয়া জগতে টিকে আছে, বাট আপনার কনসেপ্টটা অন্যরকম। রাসেল ভাই, সেই শুরু থেকে ছিলাম, বেঁচে থাকলে ইনশাল্লাহ সামনেও থাকবো। আর কথা না বাড়িয়ে আজকের মতো আদি এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। ভূত.কম দীর্ঘজীবী হোক। ইতি আব্দুর রহমান খান আদি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। বছরের প্রথম যে এপিসোড 2024 সালের, সেই এপিসোডের প্রথম ঘটনাটি আপনারা শুনলেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আবারও এক্সট্রা কিছু কথা বলার জন্য ফিরে আসলাম। প্রথম স্টোরিটি শেষ। ঘড়িতে সময় রাত 12:16। আমি রাসেল আছি, সাথে আছেন আপনারা। কিছু কমেন্ট পড়তে চাই যেটা শোয়ের বাইরের অংশ। স্বাধীন মিউজিক অ্যাপ বলছে যে স্বাধীন ব্যবহারকারীরা ফাইভ স্টার। স্বাধীন মিউজিক অ্যাপ বলছে যে স্বাধীন ব্যবহারকারীরা ফাইভ স্টার রেটিং দিয়ে আরও ইন্সপায়ার করুন আমাদেরকে। রেটিং এর স্ক্রিনশটটি আমাদের ফেসবুকে ইনবক্স করুন। আপনাদের মধ্যে লটারির মাধ্যমে 10 জনকে আমরা প্রিমিয়াম প্ল্যানে 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন উপহার দেব। শিপন বলছেন লম্বা ঘটনা চাই, আশা করি সুকান্ত মাইতির ঘটনা লম্বা হবে। দেখা যাক পরের ঘটনাটা কার। দেখুন শিপন হোসেন, আপনার গেস ঠিক হয় কিনা। সাজ্জাদ হুসাইন ভাই, বড় ঘটনা চাই, সবাই বড় ঘটনা চান। আমাদেরকে শাকিল আহমেদ বলছেন এত ছোট ঘটনার আবার দ্বিতীয় পর্ব। আমাদেরকে দেখতে পাচ্ছি MD ইয়ামিন হুসাইন রাজশাহী থেকে শুনছেন, তিনি তা নিয়েছেন। পল্লব তিনি হচ্ছে মানিকগঞ্জ থেকে শুনছেন। রাজীব রনি নদীর পাড়ে বসে শুনছেন, খুব ভয় লাগছে জানিয়েছেন। আমাদেরকে অর্জুন ঘোষ লিখেছেন কি হলো সাউন্ড কই, সাউন্ড তো আছে এখনো পর্যন্ত, আপনারা কি শুনতে পাচ্ছেন না? আমার তো মনে হয় সাউন্ড ঠিকই আছে। উনি বলছেন যে আমরা কেউ আপনারা কেউ সাউন্ড শুনতে পাচ্ছেন কি না, কি ব্যাপার আমাকে একটু জানাবেন। আমি তো মনে হয় যে সাউন্ড কি আসলেই ঝামেলা হচ্ছে, আমার তো মনে হচ্ছে না, একটু কাইন্ডলি আমাকে একটু কনফার্ম করুন সবাই। নাহিদ শুনছেন শেরপুর থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে ওবায়দুল হক বাইজিদ আছেন এবং তিনি বলছেন যে একলা ঘরে শুয়ে তিনি ঘটনা শুনছেন, একলা ঘরে তিনি ঘটনা শুনছেন। MD মিরাজ ভাই, বড় ঘটনা চাই। MD মিরাজ আবার আরেকজন, এটা মিরাজ, তিনি লিখেছেন নারায়ণগঞ্জ থেকে। আগের জন কোথা থেকে লিখেছেন সেটা লেখেননি, তিনি লিখেছেন লাভ ফ্রম নারায়ণগঞ্জ। আবদুল্লাহ রায়হান আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের ঘটনা শুনছেন। শান্ত ইসলাম নাটোর থেকে শুনছেন। আমি অ্যাপ থেকে কিন্তু এখন কমেন্টগুলো পড়ছি এই মুহূর্তে। মেহেদি হাসান লিখছেন বহুদিন পর আসলাম। মামুনুর রহিদ রশিদ আমাদের বলছেন গ্রামের ঘটনা চাই। MD রেশাদ খান আমাদের সঙ্গে আছেন। নাহিদ মারুফ আমাদের সঙ্গে আছেন। আমরা শুধুমাত্র একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ এবং যে আমাদের ইউটিউব সেটাকে আপনারা শেয়ার দিয়ে মানুষের কাছে পৌঁছে দিন, স্পেশালি আমাদের ফেসবুক পেজটা। রাব্বি, আমরা রাব্বিকে বলবো যে আমাদের একটা মানে যারা শেয়ার দিচ্ছেন তাদেরকে আমরা রিকগনাইজ করব, এবং আমাদের ফেসবুক পেজটা আপনার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। আমাদের ফেসবুকে যে গ্রুপটা আছে সেটাতেও আপনারা শেয়ার করুন। আমাদের 2024-এ মেইন উদ্দেশ্য থাকবে আপনাদের সঙ্গে কমিউনিকেশন বাড়ানো, ফেসবুকের মাধ্যমে, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে। আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন, ডেফিনেটলি আমরা ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো। আর মিডল ইস্টের যে ব্যাপারটা বলছিলাম, যে মিডল ইস্টে আমরা একটা লাইভ করতে চাই আপনাদের সাথে, যদি আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে প্রত্যাশা করেন বা আমাদেরকে চান, ডেফিনেটলি উইল বি দেয়ার। সো এরকম একটা প্ল্যান আমরা করছি আপাতত, দেখা যাক আল্লাহ আমাদের সেই স্বপ্ন পূরণ করেন কিনা। আমরা ভাবছি যে আমরা হচ্ছে এমিরেটসে একটা শো করার ইচ্ছা আছে আমাদের, ওমান, এমিরেটস এবং হচ্ছে জেদ্দা বা কোনো একটা জায়গায়, যদি আপনাদের সাথে মিলিত হওয়াটাই মেইন উদ্দেশ্য, এবং সেখান থেকে হয়তো ঘটনা সংগ্রহ করে নিয়ে আসলাম। কিন্তু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে মিলিত হওয়া। আমরা মাঝামাঝি একটা জায়গায় করতে পারি, এমিরেটসে করতে পারি, আমরা হচ্ছে দুবাইয়ে করতে পারি, অথবা আমরা হয়তো ওমানে করতে পারি। সো এটা হচ্ছে পুরোপুরি আপনাদের ব্যাপার, যে আপনারা কীভাবে ভাবছেন আমাদেরকে সেটার উপরে নির্ভর করবে সব কিছু। কথা না বাড়িয়ে আমরা আবারও শোয়ে ঢুকে পড়ব। আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। লম্বা স্টোরি চাচ্ছেন তাই না? দেখা যাক পরের স্টোরিটি কতখানি লম্বা হয়। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমরা আনুষ্ঠানিকভাবে আবারও শুরু করছি আমাদের ভূত ডট কম।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
সবাইকে স্বাগত জানাই ভূত ডট কম এর পক্ষ থেকে। আমাদের যারা ঘটনা পাঠান তাদের জন্য অনেক 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 শুভকামনা, এবং আমার মনের ভেতর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সাথে যারা ঘটনা পাঠাবেন তাদের জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের কাছে এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন সুকান্ত মাইতি। তো সুকান্ত মাইতির ঘটনা সম্পর্কে আর নতুন করে কোনো কিছু বলার নেই। তিনি সবসময় আমাদের ঘটনা পাঠান এবং সেই ঘটনাগুলো যেগুলো তিনি পাঠান আপনারা সবাই অনেক পছন্দ করেন বলেই আমাদের বিশ্বাস, আমাদের ধারণা। এবং তার ঘটনাই এখন পড়ে শোনাচ্ছি আমরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনারা সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই সহ ভূত ডট কম এর সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি রোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। ছেড়ে দাও আমায়, বলছি তো ভুল হয়ে গেছে, দয়া করে ছেড়ে দাও আমায়, আমার পরিবারের কোনো ক্ষতি করো না দয়া করে। এই সব বলতে বলতে নানি যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। এদিকে সাপটা পায়ে ক্রমশ আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরে সজোরে কামড় বসায়। নারীর শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসে, তবু মনের শেষ শক্তিটুকু একত্রিত করে তিনি কোনো রকমে নানাকে ডাক দেন। নানির করুণার্তনাদে নানা ধরফর করে উঠে বসেন। দেখেন নানি যন্ত্রণায় ছটফট করছে ও চিৎকার করে বলছে যে তার পায়ে নাকি সাপ পেঁচিয়ে ধরে কামড়াচ্ছে। নানা তাড়াতাড়ি উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেখেন নানি যন্ত্রণায় কাতরাচ্ছে, তার পায়ে কোনো সাপ পেঁচিয়ে নেই। হয়তো ঘরের আলো জ্বলে উঠতে সাপটা পালিয়েছে ভেবে নানা ক্ষিপ্র গতিতে খাট থেকে নেমে ঘরের এদিক ওদিক কোনা খাটের নিচে টর্চ মেরে দেখতে লাগলেন। আসলে এক পলক অন্তত সাপটাকে দেখে রাখা দরকার, তাতে ডাক্তারের চিকিৎসা করতে সুবিধা হবে। শেষে নানা অন্যদের নামাজ পড়া চৌকি ও ধান চালের বস্তা রাখার বিড়ার নিচে দুটো গর্ত দেখতে পান। আন্দাজ করেন সাপটা বোধ হয় গর্ত দুটোর কোনো একটাতে ঢুকেছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি। ঘটনাটি কতটা ভয়ের সেটা আপনারাই বিচার করবেন, তবে ঘটনাটি আমার কাছে অন্যরকম লেগেছে। শ্রোতা বন্ধুরা, আপনাদের 166তম এপিসোডে সাজ্জাদের শেয়ার করা ঘটনা অঙ্গ নষ্টকারী কালো জাদু ঘটনাটি মনে পড়ে, যেখানে তার আম্মুর জীবনের মেয়াদ পূরণের আগে কুফরির জন্য অকালে প্রাণটা ছড়ে গিয়েছিল। আজ সেই সাজ্জাদের নানির সাথে ঘটে চলা একটি অভিশাপের ঘটনা শেয়ার করব, যা এখনো ঘটে চলেছে। সাজ্জাদের পুরো নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা ধামরাইয়ের কুলিন্দা গ্রামে তার বাড়ি। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ভূত ডট কমের একজন একনিষ্ঠ শ্রোতা। ঘটনাটি সে গুছিয়ে স্টুডিওতে শেয়ার করতে পারবে না বলে আমাকে দেয়। আমি আমার মতো করে সাজ্জাদের ভাষায় লিখলাম, ভালো মন্দ আপনারাই বিচার করবেন। যাই হোক, সাজ্জাদ বলতে শুরু করে। ভাইয়া, পুরো বিষয়টি নানির কাছ থেকে শোনা। নানি বলে যে ঘটনার সূত্রপাত আজ থেকে বহু বছর আগে। তখন নানির বয়স নাকি ওই এক কি দেড় হবে, 1950-52-র কথা। নানির বয়স যখন প্রায় 6 মাস, তখন থেকে নানি নিজে নিজেই হাসত খেলত। কিন্তু ওই বয়সের বাচ্চা অদৃশ্যে কাউকে দেখে যে প্রতিক্রিয়া দেবে তাতে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু বয়স 1 থেকে 1.5 বছর পার হওয়ার পর সবাই লক্ষ্য করে নানি অদ্ভুতভাবে একা একাই খেলাধুলা করে, খিলখিলিয়ে হাসে। তখনও ব্যাপারটা কেউ আমল দেয়নি, তবে সবাই আমলে না নিলেও নানির আম্মুকে ব্যাপারটা ভাবাচ্ছিল। দেখতে দেখতে আরও বছর দেরি করায় নানি ধীরে ধীরে কথা বলতে শেখে। এবারে বাড়ির অন্যান্য লোকজন বিষয়টি অনুধাবন করতে পারে। সবাই দেখে নানি একা একাই কথা বলে, একা একা কারোর সাথে হাসি ঠাট্টা করে, খেলাধুলা করে। এমনিতেই প্রত্যন্ত গ্রাম, আর তখনকার দিনে গ্রামে ভূত প্রেত জিনের আসর এগুলো খুবই সচরাচর বিষয় ছিল। তাই নানির বাড়ির লোকজন দোয়া দুরুদ পড়ে ফুঁ দিয়ে ব্যাপারটিকে স্বাভাবিকভাবে ভুলে যায়। তখন নানির বয়স 4 কি 5 হবে। এবার তার মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করা যায়। নানি তার সমবয়সী বাচ্চাদের সাথে মোটেও খেলতেন না। রান্নাবাটি, পুতুল নিয়ে খেলা, যাবতীয় সমস্ত কিছু তিনি অদৃশ্য কারো সাথে খেলতেন। বিষয়টা লক্ষ্য করে একদিন আমার নানির আম্মু নানিকে জিজ্ঞেস করেন যে নানি কার সঙ্গে কথা বলে এবং কার সাথে খেলে। উত্তরে নানি শিশুসুলভ হাসি দিয়ে তার আম্মুকে জানায় তিনি তার বান্ধবীদের সঙ্গে খেলাধুলা করেন। বাচ্চা মানুষ, কোনো বজ্জিনের আসর হবে ভেবে সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু সেরকম কিছু আর জিজ্ঞেস না করে বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় নানিকে একটা ভালো কবিরাজ দেখাবেন। সেই মতো নানিকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ তদবির করে জানতে পারে নানির সঙ্গে 7টি জিন রয়েছে। কবিরাজ বলে, আপনাদের মেয়ের জন্মের পর থেকেই জিনগুলো তার সঙ্গে জড়িয়ে আছে, এখন কোনো মতেই তাদের ছাড়ানো সম্ভব না। ছাড়াতে গেলে বিয়ের ভীষণ বিপদ হবে, হয়তো বিয়ের পর তারা আপনার মেয়েকে ছেড়ে গেলেও যেতে পারে, তবে তারা কোনো ক্ষতি করবে না। উল্টে আপনারা নিশ্চিন্ত থাকুন, জিনগুলো থাকা অবস্থায় কোনো বিপদ আপনার মেয়ের উপরে আসবে না। সমস্ত বিষয় শুনে সবাই একটু চিন্তিত হয়ে বাড়ি ফেরে। পরবর্তীতে আরও অন্যান্য কবিরাজ হুজুরের কাছে গেলেও সবাই একই কথা বলে, অগত্যা বাড়ির লোকজন আল্লাহর ওপর ভরসা করে তিনি বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করে, এই আশায় যদি বিয়ের পরে সব ঠিক হয়ে যায়। ধীরে ধীরে সময় কাটতে থাকে, নারীর শরীর স্বাস্থ্য স্বাভাবিকভাবে বাড়তে থাকে, শরীরে কোনো অসুবিধা রোগ ব্যাধি কিছুই হয় না। উপরন্তু নানি বড় হওয়ার সাথে সাথে আরো রূপবতী হতে থাকেন, শরীর থেকে যেন উজ্জ্বল এক আভা ছড়িয়ে পড়ে। কোনো সমস্যা হচ্ছে না দেখে বাড়ির সবাই বিষয়টিকে হালকা ভাবে নিতে শুরু করেন। দেখতে দেখতে নানির বয়স বাড়তে থাকে। শুধুমাত্র অদৃশ্য জিনেদের সঙ্গে খেলাধুলা ছাড়া আর কোনো পরিবর্তন বা অতি প্রাকৃতিক কোনো বিষয় নানির মধ্যে লক্ষ্য করা যায় না। নানির বয়স তখন 9 কি 10 হবে। তাদের গ্রামের পাশ দিয়েই বনসাই নদী বয়ে গেছে। এখানে বলে রাখি, আমার নানির বাপের বাড়ি ছিল বনের চর নামে একটি গ্রামে। আপনাদের মনে আছে আমার আম্মুর ঘটনায় বলেছিলাম, আম্মুকে যে প্রথম জিনটি আক্রমণ করেছিল এবং আমি বেগতিক দেখে আম্মুর ফোন থেকে কারি সাহেব নামে বনের চরে যে নানা আছেন তাকে ফোন দিয়েছিলাম। উনি আমার নানির একজন ভাই। নানিরা 3 ভাই 1 বোন। যাই হোক, ঘটনায় ফিরি। তখনকার দিনে বাচ্চা থেকে শুরু করে বড় বুড়ো সবাই নদীতে গোসল করত। নানিরও অন্যথা ছিল না, তিনি ও তার সমবয়সী 8-10 জন বাচ্চাদের সাথে দল বেঁধে নদীতে গোসল করতে যেতেন। তবে তা কেবলমাত্র গোসল করতে যাওয়ার সময়, পাছে তার আম্মু তাকে একা যেতে না দেয় এজন্য। বন্ধু বন্ধুদের সঙ্গে গোসল করতে গেলেও নানি কখনোই তাদের সঙ্গে একসঙ্গে স্নান করতেন না। কিছুটা ব্যবধান রেখে নানি অদৃশ্য 7 বান্ধবীজনের সঙ্গে স্নান করতেন। নানি সাঁতার জানা সত্ত্বেও কখনোই গলা পানিতে যেতেন না, তার জিন বান্ধবীরা তাকে বাধা দিত। সেই সময় এটা প্রায় প্রতিদিনের ঘটনা ছিল। সেরকমই একদিনের ঘটনা বলছি, গোসলের সময় গ্রামের বড় যুবকেরা প্রতিদিনের মতো সেদিনও গোসল করতে সাঁতরে এপারে চলে আসে। নদীতে স্রোত ছিল তাই তারা সোজা যেতে পারে না, স্রোতের টানে গা ভাসিয়ে কোনাকোনি গিয়ে ওপারে ওঠে। কি মনে হলো নানি হঠাৎই তার বান্ধবীদের বলেন যে তিনি সাঁতার কেটে ওপারে যেতে চান। নানির কথা শুনে বান্ধবীদের একজন নানিকে বলে তার হাতটা ধরতে। আচ্ছা, এখানে বলে রাখি, নানির সাথে যে জিন আছে তা তখনও সমবয়সী বন্ধু বান্ধব সহ গ্রামের কেউ জানত না। সবাই মনে করত নানির মাথায় বোধহয় কিছু সমস্যা আছে, সেই জন্য তিনি একা একা কথা বলেন খেলেন, তাই কেউ গুরুত্ব দিত না। কিন্তু হঠাৎই সেদিন তারা লক্ষ্য করে যে নানি মুহূর্তের মধ্যেই সাঁতরে নদীর এপার থেকে ওপারে চলে গিয়ে চোখের পাতা ফেলতে না ফেলতেই মুহূর্তে আবার ফিরে এলেন। খুব বেশি হলে 5 মিনিটের ব্যাপার। তার থেকেও বড় আশ্চর্যের বিষয়, তখন নদীতে অথই পানি, প্রবল স্রোত। কি করে একটা মানুষ সোজা অপর প্রান্তে যেতে পারে, যেখানে বাকি বড় যুবকেরা গা ভাসিয়ে কোনাকোনি গিয়ে ওপারে উঠছে। ঘাটে উপস্থিত বাকি ছেলে মেয়েরা আতঙ্কে চিৎকার করে ওঠে, কি করে সম্ভব, কি করে 9-10 বছরের একটি বাচ্চা মেয়ে এত প্রবল স্রোতের মধ্যে সাঁতরে নদীর ওপারে গিয়ে আবার ফিরে আসতে পারে। সবাই ভূত ভূত বলে পরিকি বড়ি করে যে যার মতো যেদিকে পারে ছুটতে শুরু করে। এরপর থেকে গ্রামে জানাজানি হয়ে যায় যে নানির সাথে জিন আছে। তারপর থেকে নানির সমবয়সী বন্ধু বান্ধবরাও খুব একটা মিশত না নানির সাথে। দেখতে দেখতে আরো কয়েকটা বছর গড়ায়। নানির বয়স তখন 13 কি 14 হবে। ওনার বিয়ে ঠিক হয়, বিয়ের ঠিক 6 মাস আগের ঘটনা। নানি রাত্রিবেলা তার ঘরে একা ঘুমাচ্ছেন, এমন সময় তার শরীরটা হিম শীতল ঠান্ডা হয়ে আসে। চোখ মেলে দেখেন হাতখানেক উঁচুতে তার ঠিক মুখের ওপর 7টা জিনের মধ্যে একটি ভেসে আছে। মুখটা মানুষের মতো হলেও শরীরটা কেমন সাপের মতো। নানি প্রথমে চমকে উঠলেও যেহেতু ছোটবেলা থেকে সেই জিনদের সাথে বসবাস করছেন তাই বিষয়টাতে তেমন ভয় না পেয়ে কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, এভাবে রাতে এরকম মুখের ওপরে ভেসে থাকার কারণ কি? বাকিরা দেখলে তো সমস্যা হবে। জিনটি তাকে আশ্বস্ত করে বলে কেউ জানবে না। তারপর নানা বিষয় নিয়ে তারা গল্পে মেতে ওঠে। একের পর এক রাত কাটতে থাকে এভাবেই। এরপর থেকে প্রায় প্রতি রাতেই জিনরা এসে নানির সঙ্গে গল্প করত। সেরকমই একদিন সেই 7টি জিনের মধ্যে একটি জিন এসে নানিকে জানায় যে তাদের নাকি একমাত্র ভাইয়ের বিয়ে, নানি যদি যেতে চায় তাহলে সে নানিকে তাদের দেশে নিয়ে যাবে দাওয়াতে। উত্তরে নানি বলে যে বাড়িতে তো জানাজানি হয়ে যাবে, কিন্তু জিনরা প্রত্যুত্তরে জানায় যে বাড়িতে জানানো যাবে না। তারা গিয়ে ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসবে, আর তারা যে নানির সঙ্গে আছে এই বিষয়টা তখনও বাড়ির লোকে চাক্ষুষ দেখেনি, তেমনি ভবিষ্যতেও করবে না। কেউ নিজ থেকে জানতে পারলে সমস্যা হবে, কিন্তু নানি যদি কাউকে জানায় তাহলে ক্ষতি হবে। নানি নীরবে ঘাড় নেড়ে জিনটিকে সম্মতি দেন। এরপর জিনটি তাকে বলেন, শোনো, আগামীকাল তুমি নদীতে স্নান করতে যাবে, বন্ধুদের সঙ্গে নিও না। এরপর ঘাটে পৌঁছে পার বরাবর ঘাট থেকে গুনে গুনে সাত পা দক্ষিণে যাবে, তারপর ধীরে ধীরে পানিতে নামবে, ব্যাস, আর কিছু করতে হবে না। সেখানে আমার ছোট বোন তোমার অপেক্ষায় থাকবে, ওই তোমাকে আমাদের দেশে নিয়ে আসবে। নানি শুনে ভীষণ ভয় পেয়ে যান। সে কি পানিতে ওভাবে নামতে নামতে তো আমি ডুবে যাব? উত্তরে জিনটি আশ্বস্ত করে বলে, ভয় পেও না, আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি কি হতে দিয়েছি? ছোটবেলায় কতবার তুমি খেলতে খেলতে পড়ে গিয়েছ, উঠেছ, কখনো কি তোমার ব্যথা লেগেছে, নাকি পড়ে গিয়ে কোথাও কেটে গেছে? ভয় পেও না, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। নানি শান্ত হয়ে বলে, তা না হয় বুঝলাম, কিন্তু বিয়ে বাড়িতে যে যাবো আমার তো কোনো নতুন জামা নেই। উত্তরে জিনটি একটু হেসে নানির হাত ধরে বলে, তোমার যা আছে তুমি তাই পড়ে এসো, কোনো সমস্যা নেই। খানিক বাদে ঘরটি ধোয়ায় ভরে ওঠে এবং জিনটি নানির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আসলে জিনগুলো যখনই নানির কাছে আসতো বা তার কাছে বিদায় নিত, তখনই জায়গাটা ধোয়ায় ভরে যেত। পরদিন নিয়ম মাফিক নানি নদীর ঘাটে যান। গুনে গুনে সাত পা দক্ষিণে পানিতে নামতেই চমৎকারটা ঘটে। নানি এক পা করে গলা পর্যন্ত পানিতে নেমে যেতেই হঠাৎই পানির ভেতর কেউ যেন তার হাতটা ধরে ফেলে। নানি চমকে উঠে কিছু বুঝে ওঠার আগেই হাতটা হ্যাচকা টান মেরে তাকে পানিতে ডুবিয়ে দেয়। মুহূর্তে যেন নানির মনে হচ্ছিল তিনি বোধহয় মারা যাবেন, আর কিছু মনে নেই। খানিক বাদে লোকজনের কোলাহলের শব্দে হুঁশ ফেরে। চোখ খুলতেই সামনের পরিবেশটা দেখে রানি বিস্ময়ে হতবাক হয়ে যায়। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। কোথায় পানি? একটু আগে তিনি তো পানিতেই ডুবে মরছিলেন। স্পষ্ট মনে আছে মুখে নাকে কিছুটা পানিও ঢুকেছিল, অথচ সেই মুহূর্তে তার সামনে এক অন্যরকম জগৎ ভেসে উঠেছে। সামনে একটা বিশাল অট্টালিকা যার প্রকাণ্ড সিংহ দরজা খোলা মাত্র অপরূপ সুন্দর নারী পুরুষের ভিড় চোখে পড়ে। কোলাহলটা ওখান থেকে ভেসে আসছিল। নানি দেখেন চারিদিকে রং বাহারি নাম না জানা ফুল আর নানা রোশনায় সুসজ্জিত, বাতাসে মাতাল করা অচেনা আতরের সুঘ্রাণ, আশেপাশে কোথাও সুমধুর সানাইয়ের সুর। নানিকে দেখা মাত্র ছয় জিন বান্ধবী হাসি মুখে তাকে গিয়ে এগিয়ে নিয়ে আসে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পানিতে নামার আগে পর্যন্ত নানির পরনে ছিল পুরাতন জামা, অথচ এখন তার পরনে খুবই সুন্দর সোনার সুতোয় কারুকার্য করা একটা ঝলমলে পোশাক। নানি কিছু জিজ্ঞেস করার আগেই তার বান্ধবী এসে হাসি মুখে তাকে আপ্যায়ন করে অন্দর মহলে নিয়ে যায়। অন্দর মহলে প্রবেশ করা মাত্রই নানি একটা বিষয় লক্ষ্য করেন। দেখেন সেখানে উপস্থিত শত শত নারী পুরুষ অপেক্ষমান দৃষ্টিতে নানির দিকে হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে, যেন মনে হয় তারা নানিরই অপেক্ষা করছিলেন। তাদেরই মাঝে কিছুটা দূরে বরের সাজে একজন সুদর্শন যুবক, দুজন বয়স্ক পুরুষ ও মহিলা বসে আছে। বান্ধবীরা তাকে তাদের কাছে নিয়ে যায় এবং পরিচয় করিয়ে দেয়। বর সাজের যুবকটি আসলে সেই সাতটি জিনের একমাত্র ভাই মাহমুদ এবং বয়স্ক পুরুষ ও মহিলাটি তাদের বাবা মা। এরপর নানা রকম কথা হয়। জিনগুলির বাবা মা ভীষণ আদর করে নানিকে এবং বলে যে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত নানি যেন না যায়, আর উপস্থিত সবাইকে বলে যে নানিকে পুরো বাড়িটা ঘুরে দেখাতে, খেয়াল রাখতে, দাওয়াত খাওয়াতে। এরপর নানির বান্ধবীরা তাকে নিয়ে পুরো অট্টালিকার একটা ঘর বাগান সহ সমস্ত কিছু ঘুরে দেখায়। তারপর খাওয়ার ঘরে যেতেই সেখানে অগণিত খাওয়ার পথ দেখে নানি অবাক হয়ে যান। একের পর এক নাম না জানা সুস্বাদু খাবারে পরিপূর্ণ টেবিল, কোনটা ছেড়ে কোনটা খাবেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় বান্ধবীরা সহ ওদের বাবা মা এবং বাকি সবাই নানিকে সিংহ দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। নানি পেছন ফিরে সবাইকে বিদায় জানানোর সাথে সাথেই প্রকাণ্ড দরজাটা খুলে যায়। তারপর নানির আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে আসে কান্নার রবে। চোখ খুলে নানি দেখেন তিনি তার ঘরে শুয়ে আছেন, পাশে বাড়ির সবাই কান্নাকাটি করছে। প্রথমে তো নানি বুঝতেই পারছিলেন না যে কি হয়েছে তার সঙ্গে, কিভাবে তিনি তার ঘরে পৌঁছালেন। তারপর সবার মুখে যা শোনেন তা আরো অস্বাভাবিক। সবাই বলে নানিকে নাকি তিন দিন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিন দিন পর হঠাৎই তাকে তার ঘরে শুয়ে থাকতে দেখা যায়, কিন্তু এই তিন দিন তিনি কোথায় ছিলেন সে বিষয়ে কেউ কিচ্ছু জানে না, জিজ্ঞেসও করেনি। আসলে ততদিনে বাড়ির লোকজন সহ পাড়া প্রতিবেশীরা সবাই জেনে গিয়েছিল নানির সাথে জিন আছে, তাই এটা নিশ্চয়ই জিনের কাজ ভেবে ভয় কেউ জানতে চায়নি। এরপর জিনের প্রভাব যাতে কেটে যায় এই ভেবে গ্রামের মুরব্বীরা পরামর্শ দিয়ে নানিকে ৬ মাসের মধ্যে বিয়ে দেবার সিদ্ধান্ত নেন। এখানে একটা কথা বলে রাখি, জিনের বিয়ে বাড়ি থেকে ফেরার পরেও নানির পরনে সেই ঝলমলে জামাটি থেকে গিয়েছিল। বহু বছর নানি সেটিকে যত্নে গুছিয়ে রেখেছিলেন। পরবর্তীতে বাড়ি পরিবর্তনের সময় সেটি কোথায় হারিয়ে যায় কেউ জানে না। বিয়ের পরেও জিনগুলো নানির সঙ্গে দেখা করত, কিন্তু তেমন চোখে পড়ার মতো ঘটনা ঘটেনি বলেই সবাই বেমালুম ব্যাপারটা ভুলে গিয়েছিল। বিষয়টা নানার কাছে অজানা ছিল। আসলে বিয়ের সময় নানির পরিবার নানার পরিবার কেবল জানিয়েছে যে নানির সাথে যে জিনটি ছিল সেটি বিয়ের পর চলে যাবে, তাই নানাও তেমন গুরুত্ব দেননি। বিয়ের তিন চার বছর পরের একটি ঘটনা, আমার দুই খালামণির জন্ম হল, তখনও আমার আম্মু পৃথিবীতে আসেনি। সেদিন নানি ও নানা গঞ্জের হাটে কোনো এক দরকারে গিয়েছিলেন, ফেরার সময় রাস্তা পার হতে যাবেন এমন সময় হঠাৎ একটি গাড়ি চলে আসে। নানা চিৎকার দিয়ে রাস্তার ধারে ছিটকে পড়েন, কিন্তু নানির হাতে সেটুকু সময় ছিল না। উনি আল্লাহর নামে চোখ বন্ধ করতেই গাড়িটা চলে যায়। নানা ভেবেছিলেন নানির বড় সড়ো করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তিনি তড়িঘড়ি করে নানিকে ধরতে যাবেন। দেখেন নানি ঠায় দাঁড়িয়ে আছে, গাড়িটা জাস্ট তাকে অতিক্রম করে চলে গেছে। নানির গায়ে একটা আঁচড়ও লাগেনি। এই বিষয়টা শোনার পর আমিও বিশ্বাস করতে পারিনি, কিভাবে সম্ভব এটা, একটা মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আচমকায় গাড়ি চলে আসছে, অ্যাক্সিডেন্ট অনিবার্য, অথচ নানির গায়ে একটা আঁচড়ও লাগবে না। এদিকে নানি তখন ভীষণ পরহেজগার মহিলা, উনি ছোটবেলা থেকেই ওই সাতটি জিনের আদেশ অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন, নিয়ম নিষ্ঠার সাথে সৎপথে চলতেন, তাই উনি যে বানিয়ে বানিয়ে মিথ্যা বলবেন সেটা অবিশ্বাস্য। আর নানাও প্রত্যক্ষদর্শী, যদিও উনি এখন আর বেঁচে নেই, আল্লাহ তাকে বেহেস নসিব করুক। আমি আর নানিকে সে বিষয়ে কিছু জিজ্ঞেস করিনি। যাই হোক, ঘটনায় ফিরি, নানার চোখের সামনে পুরো বিষয়টি ঘটায় তিনি বেশ চিন্তায় পড়ে যান। নানিকে তখন আর কিছু জিজ্ঞেস না করে চুপচাপ বাসায় ফিরে আসেন। মনের মধ্যে ওনার একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, তবে কি নানিকে জিনটি ছেড়ে যাবে না। পরবর্তীতে নানা জিন সম্পর্কে বিষয়টা জানতে পারেন এবং নানির সাথে যে একবারে সাতটা জিন আছে তা শুনে দুশ্চিন্তায় পড়ে যান। তিনি এটা ভালোভাবে নেননি। তারপর থেকে নানা নানিকে বহু কবিরাজ হুজুর দেখাতে শুরু করেন। বিভিন্ন কবিরাজ হুজুরের কাছে গেলেও সবাই বিফল হয় জিনগুলোকে সরাতে। তারা নানাকে জানায় জিনগুলো ছোটবেলা থেকে নানির সঙ্গে আছে, তাকে সব রকম বিপদ থেকে সাহায্য করেছে, তাদের কোনো রকমে সরানো যাবে না। ধীরে ধীরে বছর গড়তে থাকে, একে একে আমার আম্মু মামা জন্মগ্রহণ করে। এখানে একটা প্রসঙ্গ তো আমি একটু বলে রাখি, যারা তখন আমার মামার সাথেও ঘটায় সাতটি জিন রেটের একটি ঘটনা ছোট করে শেয়ার করেছে। ঘটনা মামার মুখেই শুনেছি। আমার মামা একজন মেকানিক, খুব অল্প বয়স থেকেই তিনি এই বিষয়ে পারদর্শী ছিলেন। কয়েক বছর আগে তিনি স্ট্রোক করে মারা যান। কিছুদিন আগে তিনি স্ট্রোক করার কারণে আর মেকানিকের কাজ করেন না। যাই হোক, ওনার বয়স তখন ওই ১৭-১৮ হবে। উনি যে ঢাকায় ওনার এক পরিচিত বড় ভাইয়ের গ্যারেজে কাজে যেতেন, মায়না করিও নেহাত কম ছিল না। মামা গ্রাম থেকে প্রতিদিন কাজে যেতেন এবং কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে আসতেন। কালামপুর বাজারে নেমে ভ্যান বা রিক্সায় করে ওনাকে বাড়ি ফিরতে হতো। আমার নানার বাড়ি পথেরাং গ্রামে, কালামপুর বাজার থেকে ওই ৪-৫ কিলোমিটারের কাঁচা পথ। সেদিন কাজ শেষ হতে না হতেই কিছুটা দেরি হয়ে যায়, বাসে করে কালামপুর বাজার পর্যন্ত রাত ৭:৩০টার মতো বেজে যায়। তখনকার দিনে সন্ধ্যা ৬টার মধ্যেই বাজার ফাঁকা হতে শুরু করত, আর রাত ৮টা মানে তো অনেক রাত। বাজার প্রায় জনমানব শূন্য, কয়েকটা দোকান শুধু খোলা আছে, তারাও বন্ধ করতে তৎপর হয়ে উঠেছে। রিক্সা স্ট্যান্ডও ফাঁকা, অগত্যা কি আর করা যাবে। মামার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন তিনি। জ্যোৎস্না রাত, বালুমাটির কাঁচা রাস্তা, চিকচিক করছে বালি। মামা মোটামুটি ঠিকঠাক করে এগিয়ে যাচ্ছিলেন। পথের সামনে ভালুম গ্রাম পড়ে। প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পর ভালুম গ্রামের কবরস্থানের কাছে পৌঁছতেই মামা দেখেন সেখানে আন্দাজ 10 থেকে 20 হাত দূরে একটি লোক ভেড়ার পাল নিয়ে পুরো রাস্তা ব্লক করে রেখেছে। পোশাক আশাক ঠাহর করে মামা ডাক দিলেন,
কে আব্বাস নাকি?
কোনো উত্তর আসে না, লোকটি চুপচাপ হাঁটছিল। আসলে আব্বাস চাচা মনে করার কারণ, তখন পথেরাং সহ অন্য এলাকায় আব্বাস নামে একজন ব্যক্তি কেবল ভেড়া পালত, তাই মামা ভেবেছিলেন লোকটি বোধহয় আব্বাস। বর্তমান বয়স 70-এর ওপরে হলেও সেই ব্যক্তি নাকি আজও পথেরাঙে ভেড়া পালন করে জীবিকা নির্বাহ করেন। যাই হোক, মামার ডাকে সাড়া না দিয়ে লোকটি চুপচাপ এগিয়ে যাচ্ছিল। মামা কিছুটা জোরে হাঁটার চেষ্টা করলেন, কিন্তু যখনই তিনি পাশ কাটিয়ে যাবেন ঠিক সেই সময় ভেড়াগুলো তার সামনে চলে এসে রাস্তা অবরোধ করে দাঁড়ায়। মানে মামা ডান পাশ দিয়ে যেতে চাইলে ভেড়াগুলো ডান পাশে সরে আসে, বাম পাশ দিয়ে যেতে চাইলে ভেড়াগুলো সেদিকেই সরে যায়। মামা তখন কোনো মতে ভেড়াগুলোকে পাশ কাটিয়ে যেতে পারছিলেন না, কি একটা মুসিবতে পড়া গেল। মামা বারবার ডাক দিচ্ছিলেন,
আরে আব্বাস নাকি, কি হলো, একটু সাইড দেন না।
কিন্তু লোকটি কোনো উত্তর না দিয়ে নির্বিকার ভাবে হেঁটে যাচ্ছিল। মামা যতই হাঁটে লোকটিও ভেড়ার পাল নিয়ে ততই সামনের দিকে এগিয়ে যায়। তিনি কোনো মতেই তার নাগাল পাচ্ছিলেন না। এভাবে কয়েক মিনিট হাঁটার পর মামা হঠাৎই পেছনে একটি অপরিচিত কণ্ঠস্বর শুনতে পান। এখানে বলে রাখা ভালো, আমার মামার নাম আনোয়ার হোসেন। মামা চমকে পেছনে তাকান, তার নাম ধরে ডাকতেই দেখেন একজন জুব্বা পরিহিত অপরিচিত মাঝবয়স্ক মানুষ তার দিকে তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতেও মুখের হাসি খুশি ভাবটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। মামা বিস্ময়ে জানতে চাইলেন,
কে আপনি, আপনি কে, চিনলাম না।
উত্তরে লোকটি ধীর অথচ গম্ভীর কণ্ঠে জানায়,
আমার নাম মাহমুদ। তুমি না চিনলেও তোমার আম্মা আব্বা আমাকে চেনেন, কিছু সমস্যা?
মামা তখন মানুষটিকে সবকিছু খুলে বলেন। সবটা শুনে মামাকে বলেন তার হাতটা ধরতে। এরপর মামা হাত ধরা মাত্রই মানুষটি দীর্ঘ কণ্ঠস্বরে সামনে লোকটিকে বলে,
রাস্তা ছাড় বলছি, নাইলে ভালো হবে না।
সঙ্গে সঙ্গে সামনে হাঁটা লোকটি ভেড়ার পাল নিয়ে চুপচাপ রাস্তার বাম পাশে সরে যায়। এরপর মামা নির্বিঘ্নে সামনের দিকে এগিয়ে যান। পথে নানারকম কথাবার্তার মধ্যে মামা কখন যে বাড়ির আঁকের সামনে পৌঁছে গেছেন খেয়াল নেই। মানুষটি কথা বলতে বলতে মামার পেছনে হাঁটছিল। বাড়ির কাছে পৌঁছে মানুষটিকে ধন্যবাদ জানাতে পেছনে ঘুরতে যাবেন, কোথায় সে, তার পেছনে তো কেউ নেই। অথচ কয়েক মুহূর্ত আগে মানুষটি তার পেছনেই ছিল। বিষয়টা খুবই অস্বাভাবিক হলেও সেই বয়সে মামার এতটা গুরুত্ব দেবার কথা না, তিনি গুরুত্ব দেননি। উনি ভেবেছিলেন হয়তো বাড়ির কাছে পৌঁছে দেখবেন যে মানুষটি চুপচাপ চলে গেছে। বাড়িতে ঢুকতেই দেখেন নানা ভীষণ চিন্তায় দাঁড়িয়ে আছেন উঠোনে। মামাকে দেখে নানি বিস্ময়ে বলেন,
কি হয়েছে, এত দেরি হলো কেন?
মামা সবকিছু খুলে বলেন এবং এও বলেন যে মাহমুদ চাচা বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছেন। নানি মাহমুদ নামটা শুনে আঁতকে উঠলেও উত্তেজনাটা চেপে মামাকে ফ্রেশ হতে বলে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যান। পরবর্তীতে সেই ঘটনার পর নানি মামাকে বিষয়টা জানান। ততদিনে মামা সহ বাড়ির সেই 7টি জিনিস সম্পর্কে সবাই জেনে গেছে। আসলে যে মাহমুদ নামে মানুষটি মামাকে এগিয়ে দিয়ে গিয়েছিল সেটি যে কোনো মানুষ নয়, সেই 7টি জিনের একজন ভাই তার বলে দিতে হবে না আশা করি। ছোটবেলায় নানি যার বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। যাই হোক, এতে গেল মামার সাথে ঘটা ঘটনা। এখন পুনরায় নারীর ঘটনায় ফিরে আসি। জিনগুলোকে নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না দেখে নানাও ধীরে ধীরে হাল ছেড়ে দিয়েছিলেন, যদিও স্বাভাবিক জীবনে জিনদের উপস্থিতি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তাই মাঝে মধ্যেই কোনো কবিরাজের সন্ধান পেতে চলে আসতেন। সালটা সম্ভবত 92 কি 93, সেরকম একবার বড় কবিরাজের সন্ধান পেয়ে নানা নানিকে তার কাছে নিয়ে যান। কবিরাজ সমস্ত বিষয় শুনে নানিকে জিজ্ঞেস করেন জিনেদের কোনো চিহ্ন তার কাছে আছে কিনা। নানি তখন সূরা কালাম লেখা একটি রিয়ালার কথা বলেন। কবিরাজের সঙ্গে সঙ্গে বলে সেগুলো নিয়ে আসতে। ওহো সরি বলতে বেমালুম ভুলে গিয়েছিলাম, আগে সেই রিয়ালা সম্পর্কে বলে নেই। তারপরে কবিরাজকে রিয়ালাগুলো দেওয়ার পরে কি পরিণতি হয়েছিল সেই সম্পর্কে বলবো। ছোটবেলা থেকে নানি জিনদের পরামর্শ অনুযায়ী
নামাজ আদায় করতেন। নানিকে একটি বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছিল। আশেপাশে ওনার পরিচিতদের মধ্যে কোনো বিপদ আপদ আসলে নানি তা আগে থেকেই বুঝতে পারতেন, টের পেতেন। কিন্তু জিনদের কঠোর মানা ছিল নানি কাউকে বলতে পারবেন না, এমনকি যা ঘটতে চলেছে তা পরিবর্তন করার চেষ্টাও করবেন না, কারণ তারা বলেছিল ভাগ্যকে কখনো বদলানো যায় না। ছোটবেলার একটা ঘটনা, নানি তখন খুবই ছোট, ওনার দাদি মারা যাওয়ার দুই দিন আগে উনি জানতে পেরেছিলেন যে ওনার দাদি মারা যাবে। সবাইকে বললেও কিন্তু ছোট মানুষ বলে কথা কেউ বিশ্বাস করেনি। জিনগুলো এটা নিয়ে অনেক বকাঝকাও করেছিল নানিকে, এবং বড় না হওয়া পর্যন্ত যেন আর সেই ক্ষমতা ব্যবহার করতে না পারে তারা সেটা নিশ্চিত করে। তারপর থেকে নানি এই বিষয়টি আর কাউকে বলেননি। পরবর্তীতে বিয়ের পর নানি আবারও জিনদের কাছে আবদার করেন যে তিনি এবার এমন কিছু চান যা দিয়ে তিনি মানুষের রোগ ব্যাধি কষ্ট কিছুটা হলেও নিরাময় করতে পারবেন। জিনেরা নানির কথায় রাজি হয় এবং স্বপ্ন দেখার ক্ষমতা তাকে ফিরিয়ে দেয়, এবং তারা দুটি সুরা খোদাই করে টিয়ালা দেয়, যার মাধ্যমে আল্লাহর নাম করে সুরা পড়ে পানি ভরে রোগীকে খাওয়ালে রোগীর ছোটখাটো রোগ সেরে যাবে। তবে বিনিময়ে নানি কিন্তু কারো কাছ থেকে একটা পয়সাও নিতে পারবে না। নানি জিনদের সমস্ত শর্ত মেনে নিয়ে রাজি হন। কিছুদিন পর একদিন সকালে নানা ঘরের ভেতর টিনের চালার কাছে কাঠের তাকে কিছু খুঁজতে গিয়ে দুটো সোনা খোদাই করা সুন্দর রিয়ালা দেখতে পান। সেগুলি নামিয়ে এনে নানিকে দেখাতেই তিনি তড়িঘড়ি করে নানার হাত থেকে নিয়ে বলেন তার কয়েকদিন আগে এনেছেন তিনি। নানির অদ্ভুত আচরণে নানা কিছুটা অবাক হলেও আর কিছু বলেননি। এরপর থেকে নানি আশেপাশের প্রতিবেশী সহ সমস্ত আত্মীয় স্বজনের ছোটখাটো অসুখ রিয়ালার পানির মাধ্যমে সারিয়ে ফেলতেন, নির্ণয় করতেন। এরই মাঝে একটা ঘটনা ঘটে যায় যার ফলে জিনগুলো নানির উপরে ভীষণ রেগে যায়। একদিন নানি স্বপ্নে গ্রামের এক পরিচিত মহিলাকে মরে যেতে দেখেন। মহিলাকে নানি বাঁচাবেন সেই মতো পরদিন উনি তার বাড়িতে যান এবং সবকিছু খুলে বলেন, এবং এও বলেন যে মহিলাটির উপর নাকি কালো জাদু করা হয়েছে। ততদিনে আশেপাশের গ্রামের মানুষ নানির ক্ষমতা সম্পর্কে অবগত হয়ে গেছেন। তারা নানিকে বিশ্বাস করে এবং তার কথা মতো দ্রুত একটি কবিরাজের কাছে মহিলাটিকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ মহিলাটিকে দেখে বলে যে আর কিছু করার নেই, কালো জাদুর পরিণতি একেবারে শেষ পর্যায়ে, মহিলাটিকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। কবিরাজের কথায় সবাই হতাশ হয়ে বাড়ি ফিরে আসে এবং সত্যি সত্যি দুদিন পরে মহিলাটি মারা যায়। নানি খুবই অসহায় বোধ করছিলেন, ক্ষমতা থাকা কি ভালো, তিনি মনে প্রাণে চেয়েছিলেন মহিলাটিকে বাঁচাতে, অথচ তিনি পারেননি। এদিকে জিন সম্পর্কে নানার অসহায়তা দেখে সত্যি বলতে নানিও তখন মনে প্রাণে চাইছিলেন জিনগুলো থেকে রেহাই পেতে। তাই সেদিন কবিরাজের কথা মতো তিনি ওই রিয়ালাগুলো এনে কবিরাজকে দেন এবং সেখান থেকেই সমাপ্তির শুরু। আসলে কবিরাজের মতলব ছিল জিনগুলোকে বশে এনে তার নিকৃষ্ট কাজ সিদ্ধ করা, এবং নানি তাকে রিয়ালাগুলো দেওয়ার ফলে তিনি সফল হন। কবিরাজকে রিয়ালা দেওয়ার দুই দিন পর মাহমুদ নামে জিনটি স্বপ্নে এসে নানিকে বলে যে কাজটি সে ঠিক করেনি। সে ছোট থেকে তারা নানাভাবে তাকে সাহায্য করেছে, তার পরিণতি কি এই? এই তার প্রতিদান? মাহমুদ আরো বলে, আমরা তোমার আজ পর্যন্ত কোনো ক্ষতি করিনি, আমার বোনেরা তোমাকে বারবার বারণ করেছিল এই রিয়ালাগুলো কাউকে না দিতে বা এই সম্পর্কে কাউকে না জানাতে, তোমারই অনুরোধে তারা রিয়ালাদুরো তোমাকে দিয়েছিল। আজ তুমি যা করেছ সেটা শুধু অন্যায় নয়, চরম অপরাধ, এর সাজা তোমাকে পেতেই হবে। আজ হোক কাল হোক বা দশ বছর পরে হলেও একদিন না একদিন আমার বোনেরা সেই শয়তান কবিরাজের কাছ থেকে ছাড়া পাবেই, সেদিন তারাই তোমার বিচার করবে। এই বলে মাহমুদ চলে গেলে সঙ্গে সঙ্গে নানির ঘুম ভেঙে যায় এবং তিনি বুঝতে পারেন যে তিনি কত বড় ভুল করে ফেলেছেন। পরদিন আর দেরি না করে নানি সেই কবিরাজের ডেরায় যান রিয়ালাগুলো ফেরত আনতে, কিন্তু সেখানে পৌঁছে অবাক হয়ে যান, কোথায় কবিরাজ? সেখানে কবিরাজের কোনো পাত্তাই নেই। আশেপাশের স্থানীয় লোকদের কাছে জানতে পারেন কবিরাজ নাকি দুই দিন আগে রাতারাতি তল্পিতল্পা গুটিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। তারপর থেকে নানি দিনের পর দিন জায়গাটায় গিয়ে কবিরাজের খোঁজ করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো সন্ধান পাননি। এরপর ধীরে ধীরে অনেকগুলো বছর গড়িয়ে যায়। নানির অনুশোচনার আগুন তখনও নিভু নিভু। ততদিনে সেই সাতটি জিনের ব্যাপারে তিনি প্রায় ভুলেই গিয়েছেন। ঘর ভর্তি নাতি নাতনি তাদের নিয়ে দিন কাটাচ্ছেন। সালটা সম্ভবত 2007 কি 2008-এর শেষ দিকে, আমার বয়স তখন 6 কি 7। একদিন নানি স্বপ্নে দেখেন ঘরের ভেতর প্রকাণ্ড একটি সাপ গর্ত থেকে বেরিয়ে ফোঁস ফোঁস করতে করতে তার মুখের ওপরে ঝুঁকে আছে। ফোঁস ফোঁস শব্দে ঘুম ভাঙতেই নানি আতঙ্কে চমকে যান। সাপটি কেমন যেন একটা শব্দ করছে, যে শব্দ থেকে বোঝার চেষ্টা করছে, মনে হচ্ছে কোন একটা স্মৃতি যেন স্মরণ করিয়ে দিচ্ছে। তারপরে তারা জানায় যে তারাই সেই জিন এবং সেই কবিরাজের কাছ থেকে তারা এখন মুক্তি পেয়েছে এবং এখন তারা ধোকা দেবার বদলা নেবে। শয়তান কবিরাজ মুক্ত হওয়ার পর তারা মুক্ত হয়ে গেছে, এবার নানির সাজা ভোগ করার পালা। এই বলে নাকি সাপটা নানির ডান পা পেঁচিয়ে ধরে। নানি ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে কাকুতি মিনতি করলেও সাপরূপী চিনটি সেটা শোনে না। স্বপ্নের ভেতরেই সজোরে পায়ে কামড় বসায়। যন্ত্রণায় ছটফট করতে করতে নানির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরেও নানির পায়ের তীব্র যন্ত্রণা তিনি অনুভব করতে পারেন সেটি। তবে কি স্বপ্ন নয়, বাস্তব? নানি কিছুই বুঝতে পারেন না। শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসে, তবু শরীরের শেষ শক্তি সঞ্চয় করে কোন রকমে তিনি নানাকে ডাক দেন। নানির আর্তনাদে নানা ধরপড় করে উঠে বসেন। সাপের কথা শুনে তাড়াতাড়ি লাইট জ্বেলে এদিক ওদিক দেখতে লাগলেন। সাপটিকে চিনে রাখলে চিকিৎসা করতে সুবিধা হবে, কিন্তু কোথাও সাপটিকে দেখতে পেলেন না। নানিকে ও কিছু না বলে স্বপ্ন বলে শান্ত হতে বললেন। নানি বিষয়টি নানাকে খুলে বললেন। যেহেতু নানাও সেই সাতটি জিনের বিষয়ে জানতেন, তাই তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পারছিলেন। জিনেরা বন্দী দশা থেকে ফিরে এসেছে, মানে কিছু একটা ঘটবেই। এই সব ভাবতে ভাবতে নানার নজর পড়ে নানির ডান পায়ের দিকে। সাপের কামড়ে দাগ না থাকলেও শক্তভাবে পেঁচানো লাল দাগটা স্পষ্ট দেখা যাচ্ছিল। নানি সেখানে চেপে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। নানা ঘরের মধ্যে দুটো গর্ত খুঁজে পান। ওনাদের নামাজ পড়ার চৌকি ও ধান চালের বস্তা রাখার বিড়ার নিচে। আন্দাজ করেন সাপটা বোধহয় গর্ত দুটোর ওখান থেকেই বের হয়েছে। তারা ঠিক করেন, জিন হোক বা অন্য কেউ, সে যদি সাপ হয়ে আসে তবে তিনি তার একটা শেষ দেখে ছাড়বেন। পরদিন সকালে নানা মামার সাথে মিলে মাছ ধরার ঝাঁকি জাল দুটি গর্তের সামনে পেতে দেন, যাতে সাপ যদি আসে সেখানে তার মধ্যে যেন পেঁচিয়ে যায়। নানির সাথে এরকম ঘটনা ঘটেছে শুনে সেদিন আমিও আম্মুর সাথে মামা বাড়িতে গিয়েছিলাম। সারাদিন সাপের দেখা না মিললেও রাতে সাপের ফোঁসফোঁস শব্দে নানির ঘুম ভেঙে যায়। আমি আম্মু পাশের ঘরে ঘুমাচ্ছিলাম। নানির চিৎকার শুনে আমরা সবাই ধড়ফড় করে উঠে নানির ঘরে যাই। সেদিন গিয়ে দেখি বিশাল আকারের কালো কুচকুচে সাপ বিড়ার কাছে জালের মধ্যে পেঁচিয়ে ছটফট করছে। নানি ভয়ে গুটিসুটি মেরে দান। নানা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। এত বড় ফনাতোলা সাপ তিনি তার জীবনে আগে দেখেননি। কিছু বুঝে ওঠার আগেই মামা ঘর থেকে ছুটে বের হয়ে যান। মোটা লাঠি নিয়ে সে সাপকে বাড়ি মারতে থাকেন। লাঠির আঘাতে সাপটি একটু বেঁকে পুনরায় ফোঁস করে ওঠে। সবাই আতঙ্কে কাঠ হয়ে দেখছিল। নানি চিৎকার করে মামাকে বারণ করেন, সাপটিকে না মারতে অনুরোধ করেন এবং তাদেরকে ছেড়ে দিতে বলেন, কিন্তু কে শোনে কার কথা। মামার মাথায় তখন খুন চেপেছে, উনি সাপটাকে একের পর এক বাড়ি মারতে থাকেন। আমার স্পষ্ট মনে আছে লাঠির শেষ আঘাতে সাপটির মাথা থেতলে যায়, লেজটা শেষবারের মতো নড়ে কেঁপে ওঠে, তারপর শান্ত হয়ে যায়। এরপর মামা ও নানা মিলে সাপটিকে বাড়ির পেছনে গিয়ে জাল শুদ্ধ পুড়িয়ে ফেলেন। তার ঠিক দুই দিন পর নানি আবারও স্বপ্নে দেখেন, কেউ একজন বলছে যে এটা তুই কি করলি, তুই জানতিস সাপ রূপে আমাদেরই একজন বোন ছোটবেলায় কতবার এই রূপে তোকে দেখা দিয়েছে। আমরা তোর উপরে রেগেছিলাম ঠিকই, তবুও তোর কোনো ক্ষতি করতাম না, কিন্তু তোর ছেলেটা কি করলো, তোর ছেলে যা করেছে তার কোনো ক্ষমা নেই, তাকে শেষ করবই, তোর বংশকেও শেষ করে দেব। নানি বুঝতে পারছিলেন ভীষণ বড় একটা অপরাধ হয়ে গেছে। তিনি অনেক কাকুতি মিনতি করে ক্ষমা চান জিনটির কাছে এবং অনুরোধ করেন মামার যেন কিছু না হয়। এসব কিছু ভুলের গোড়ায় নানি নিজেই, তাই তিনি জিনটির কাছে অনুরোধ করেন যে মামার পরিবর্তে তারা যেন তাকে সাজা দেয়। এভাবে অনেকক্ষণ কথোপকথনের পর জিনটি রাজি হয় এবং বলে যে মরণ যন্ত্রণা পেয়ে তার একটি বোন মারা গেছে, নানি আমৃত্যু সেই মরণের যন্ত্রণা ভোগ করবেন। এরপর আগের মতো সে আবারও চলে যায় এবং আগেরবারের মতোই এবার একটি সাপ নানির ডান পায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এইটা স্বপ্নে ঘটলেও নানি ব্যথায় প্রচন্ড চিৎকার করে ছটফট করতে থাকেন। নানির ছটফটানিতে নানা লাইট জ্বেলে চমকে দেখেন সাপটাপ কিছুই নেই, অথচ নানি যন্ত্রণায় ছটফট করছেন, চিৎকার করছেন। নানা বুঝতে পারছিলেন নানির পায়ে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা তিনি বুঝতে পারছিলেন না। নানি চিৎকার করে পাগলের মতো শুধু একটা কথাই বলছিলেন,
আমাকে মেরে ফেললো সাপটা, আমাকে মেরে ফেললো, সাপটা উপরে উঠে আসছে, আমার গলা পেঁচিয়ে ধরছে।
নানা কি করবেন বুঝতে না পেরে নানির পায়ে সজোরে থাপ্পড় মারতে থাকেন। জোরে জোরে থাপ্পড়ের ফলে একটা সময়ের পর ধীরে ধীরে নানির পা অবশ হয়ে আসে, নানি জ্ঞান হারান। পরদিন নানির কাছে সমস্ত বিষয় শুনে এমনকি আমৃত্যু অভিশাপের কথা শুনে নানা আতঙ্কে ঘাবড়ে যান। এরপর নানিকে নিয়ে যান কবিরাজের কাছে, কিন্তু কবিরাজ পুরো বিষয়টি শুনে কোনো সুরাহা করতে পারেননি। এইভাবে একের পর এক কবিরাজের কাছে গেলেও কোনো আশানুরূপ ফল পাওয়া যায় না। সবাই একই কথা বলে, মামা যে অন্যায় করেছে এবং নানি মামাকে বাঁচাতে গিয়ে যে সাজা নিজের মাথায় নিয়েছেন সেই অভিশাপ নানিকে আমৃত্যু বরণ করে যেতে হবে। এরপর থেকে প্রতি বৃহস্পতিবার নানির পায়ে এইরকমই যন্ত্রণা শুরু হয়। অন্য কেউ দেখতে না পেলেও নানি নাকি অনুভব করেন অদৃশ্য একটি সাপ যেন আর ডান পায়ে আষ্টে পৃষ্টে জড়িয়ে ধীরে ধীরে ওপরে উঠতে থাকে, এবং সেই সময় পায়ে প্রচণ্ড যন্ত্রণা ওঠে। সহ্য করতে না পেরে তিনি জোরে জোরে চিৎকার করেন। তখন উপস্থিত সবাই সজোরে থাপ্পড় মারতে থাকে যাতে অদৃশ্যে সেই সাপটি কোমর পেরিয়ে গলা পর্যন্ত না পৌঁছায়। সবারই মনের মধ্যে একটাই আতঙ্ক, যদি সাপটি সেই যন্ত্রণাটি গলা পর্যন্ত টেনে নিয়ে আসতে পারে তাহলে নানির সেই দিনই হবে শেষ দিন। তাই ভয়ে ভয়ে সবাই এই কাজটি করে এবং সাপটিকে আটকে রাখে। একটা সময়ের পর ব্যথা শিথিল হয়ে যায়, সেই অভিশাপ নানি আজও বহন করে চলেছেন। গত বৃহস্পতিবার যন্ত্রণা ওঠার ভিডিও পাঠিয়ে দিলাম। এই বলে সাজ্জাদ থামে। একটা বিষয় বলতে ভুলে গেছি, সাজ্জাদ এই ঘটনা শেয়ার করার তিন দিন পর আবারও মেসেজ দিয়ে একটি অদ্ভুত বিষয় জানায়। জানি না এটা কাকতালীয় কিনা, নাকি এর মধ্যে কোনো রহস্য আছে, সেটা শ্রোতা বন্ধু আপনারাই বিচার করবেন। সাজ্জাদ জানায় ঘটনা শেষ করার পরপরই তিন রাত সে একই স্বপ্ন দেখে বারবার। সে দেখে তার নানির মতো একইভাবে স্বপ্নে একটি সাপ তার কাছে আসছে এবং তাকে আষ্টে পৃষ্ঠে ধরে ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। প্রত্যেকবার কোমর পর্যন্ত ওঠার পর নাকি ওর ঘুম ভেঙে যায়। ওর নানির মতো ব্যথা অবশ্য ওঠেনি। জানি না এর মানে কি। এখন শ্রোতা বন্ধুদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি ফেসবুকে সাজ্জাদকে করতে পারেন। আজকের মতো বিদায় নিলাম, আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভূত.com শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা অপেক্ষায় থাকলাম আপনাদের। বছরের প্রথম দিনের ভূত.com শুনছেন আপনারা, আমি রাসেল আছি সাথে। আর আপনাদের ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমার কাছে ঘটনা পাঠিয়ে দিতে হবে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/rasel.sathin। ভূত.com এর সাথে থাকুন, ঘটনা পাঠান। আমরা সবাই মিলে এই নতুন বছরটিকে আরো ভয়ঙ্কর সুন্দর করে তুলতে চাই। চলে যাচ্ছি পরের ঘটনায়।
মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক। 2024 সালের প্রথম ভূত.com শুনছেন আপনারা, এপিসোড নাম্বার 206। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এবং ভালোর দলে আছি। অনেকক্ষণ ধরে লম্বা লম্বা ঘটনা শুনলাম। প্রথমটা অবশ্য লম্বা ছিল না, দ্বিতীয়টা লম্বা ছিল। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা অডিও ক্লিপ শুনবো। অডিও ক্লিপ আমার সবসময় পছন্দের এবং আমি খুব ভালো অডিও ক্লিপ খুঁজছি। অডিও ক্লিপ যদি ফুরিয়ে যায় তাহলে ভূত.com কে সামনে নিয়ে যাওয়া আসলে সম্ভব হবে না। শুধু ইমেল দিয়ে ভূত.com কে সামনে নিয়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং কি করবেন এটা আপনারাই চিন্তা করে দেখুন। অডিও ক্লিপ পাঠানোটা কতটা জরুরি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো তলে আছেন। আমি মোবশ্যবোস কুমিল্লা জেলার বাবনপাড়া থানার দুলারপুর গ্রাম থেকে বলছি। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ঘটে আমাদের প্রতিবেশীর সাথে, যার তিনি বর্তমানে অটো চালান, তাই কারণে আমি সঙ্গত কারণে তার নাম বলছি না, তার নাম দিচ্ছি মহাসিন। এবং মহাসিন ভাই যখন তার সাথে ঘটনাটি ঘটে 2016 সালে, এবং ঘটনাটি অবশ্যই সত্য ঘটনা, আর লিসেনাররা সম্পূর্ণ ঘটনা শোনার পর হয়তো মনে করতে পারে যে এই ঘটনাটি মিথ্যে ঘটনা বা ফেক ঘটনা। রাসেল ভাই একটা সবসময় কথা বলতো, বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কেননা যার সাথে ঘটনাটি ঘটে সেই জানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি ছিলেন। এবং রাসেল ভাই বেশি না কথা বলে চলে যাচ্ছি ঘটনায়। ঘটনা বলতে গিয়ে যদি আমি ভুল কটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি না কথা বলে আমি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি ঘটে 2016 সালে, শীতকাল। তখন গ্রামগঞ্জে রাসেল ভাই মেহফিল এবং উরুস এগুলা বেশি হয়ে থাকে। তো রাসেল ভাই যখন এই ঘটনাটি ঘটে, আমাদের পাশের গ্রামে একটি উরুস মোবারক ছিলেন। এই উরুসে মহাসিন ভাইয়ের বন্ধু বান্ধব মিলে ওই উরুসে যাচ্ছেন। আমি রাস্তাটি বর্ণনা দিয়ে নিচ্ছি। যখনই তিনরা যাবেন, একটি পোল পড়বে, পোলটির পরে অনেকগুলা ঘর বাড়ি, তারপর পুকুর রয়েছে অনেকগুলা, তারপর অনেকটা জায়গা কি ফাঁকা, বাড়ি ঘর নেই, তারপরে একটি জোড়া ব্রিজ রয়েছে। এই জোড়া ব্রিজ নিয়ে একটি ঘটনা আছে। যখন জোড়া ব্রিজটি তৈরি করা হয়, তখন অর্ধেকটা জোড়া দেওয়ার পর এই ঘটনাটি, এই ব্রিজটি পড়ে যায়। ব্রিজটি পড়ে যায়, গ্রামগঞ্জের মানুষরা মানে আশেপাশের যা কন্ট্রাক্টর যিনি এই দায়িত্ব নিয়েছেন এই ব্রিজটি তোলার, তাকে স্বপ্ন দিয়ে গেছেন একমার এক পোত একটি ছেলেকে দিতে হবে। রাসেল ভাই যখনই একমার এক মুহূর্তে তারা ভাবলেন যে এটা হয়তো মিছুক একটা স্বপ্নে হবে, একে একে সবটি সকলে দেখতে থাকে। তখন দু তিনবার এই নির্মাণ করা হয় এই পোলটিকে। তারপরও এই নির্মাণ করার পরও এই পোলটি ভেঙে যায়। একদিন বৃষ্টির সময় এই পোল দিয়ে যাবার সময় একমার এক পোত, তিনি তো জানেন না যে অনেকদিন পর্যন্ত এই ব্রিজটি ভেঙে পড়ে রয়েছে, তিনি সাইকেল নিয়ে যাচ্ছেন এবং তিনি অনেকেই মানা করেছেন যে সামনে ব্রিজটা ভাঙ্গা। তিনি স্পিডে গাড়ি চালান, তারপরে এই ভাঙ্গা পোল থেকে পড়ে যান। পড়ে যাওয়ার পর তাকে আর পাওয়া যায়নি, তার সাইকেলটা পাওয়া যায়। তরাসাল ভাই বেশি না কথা বলে আমি আমার মূল ঘটনা যাচ্ছি। এই পোলটির পর অনেকক্ষণ হাঁটার পর ওই উরুস মোবারক তাদের বন্ধু বান্ধব চিন্তা করেন যে আমরা রাত নটার পরে আমরা উরুসে যাব। তরাসার ভাই তারা বন্ধু বান্ধব মিলে উরুসে যাচ্ছেন। যাবার পথে ওই জোড়া পোলের কাছে এসে দেখেন নিচে একজন সাদা কাপড়ে মুরব্বী বসে রয়েছেন, মহিলা বসে রয়েছেন। তিনি বললেন যে এই বুড়ি যাবে নাকি আমাদের সাথে, যে তাবারুক দিবে, মিষ্টি দিবে, খেতে পাবে। তারা হয়তো মনে করেছেন যে কোনো বুড়ি এখানে এসে বসে রয়েছে, তারা তো জানে না যে বুড়িটা অন্য কিছু হতে পারে। তিনি তারা বলেই তারা বন্ধু বান্ধব চার পাঁচজন মিলেই আবার মেহফিলে চলে যান। তো রাসেল ভাই মেহফিলে চলে যাওয়ার পর এই ঘটনাটি ঘটে। তো রাসেল ভাই যখন মেহফিল শেষ হয় তখন রাত 2-3 বেজে যায়। 2-3 বেজে যাওয়ার পর তারা বন্ধু বান্ধব রওনা দিলেন বাড়ির পথে। তখন যখন বাড়ির পথে আসছিলেন, যখনই তারা এই পোলের কাছে আসেন, তখন দেখতে পান যে পোলের নিচে একটি হাঁস ডাকাডাকি করছে। তারা হয়তো ভেবেছে গ্রামগঞ্জে হাঁস ছোটে খালে এসে পড়েছে, তাই তারা ভাবলেন যে এই হাঁসটি ধরে তারা খিচুড়ি এনে খাবেন। তো রাসেল ভাই যখনই তারা এই কথাটি ভাবলেন, তখনই তারা এই পোলের নিচে চারো পাঁচ বন্ধু নিচে যান। তখন এরা মহাসিন ভাই সাহস করে নেমে পড়েন এই পানি। পানিত নামার পর তিনি যখনই আশ্রয়কে ধরেন, তিনি মনে তাকে কে যেন পানি নিচে টেনে নেওয়ার মানে টেনে নিচ্ছে বা হাতে স্পষ্ট পাচ্ছেন, তখনই তিনি ছেড়ে দেন আবারই তাহাকে এই কে যেন ছেড়ে দেন। যখনই আবার হাঁসটিকে ধরেন তিনি অনুভব করেন যে নিচ থেকে কেউ যেন তাকে টেনে ধরেছেন। এভাবে দেখতে দেখতে তিনি ভাবেন যে আর এই হাঁসটিকে ছাড়া যাবে না, যেভাবে হোক এই হাঁসটিকে নিয়ে যাবেন। তাহার বন্ধুরা ওই পারে রয়েছেন, তার জন্য অপেক্ষা করতেছিলেন। তরাসল ভাই তার জন্য অপেক্ষা করতে করতে দেখতেছেন যে তিনি চুবা খাচ্ছেন আবার বাসছিলেন। যখনই এই অবস্থা দেখেন তাদের বন্ধুরা মিলে সকলে মিলে তাকে অনেক কষ্ট করে উপরে তুলে আনেন। তুলে আনার পর স্বাভাবিক ভালো হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে তারা বাড়িতে চলে যান। মহসিন ভাই তাদের পরিবারে এই ঘটনাটি কিছুই বলেননি, ঘটনাটি না বলে তারা ঘুমিয়ে যান। সকালবেলা ঘটে এক আজব ঘটনা। মহসিন ভাই আবল তাবল বলতে শুরু করেন যে ঘটনাটি তিনি আজে বাজে বলতে শুরু করেন যে তাকে তার মা কেউ চিনেন না, তার স্ত্রী কেউ চিনেন না, এবং তিনি মানে কাপড় চোপড় ছাড়াই হাঁটা চলাফেরা করতে শুরু করে দেন। এভাবেই অনেকদিন চলে যায়। চলে যাওয়ার পর তার বন্ধুরা মিলে তাকে একটা কবিরাজের সন্ধান দেন। কবিরাজের সন্ধান দেওয়ার পর তরাসল ভাই যখনই তিনি কবিরাজের কাছে যান যে এই সম্পর্কে বলেন, তখনই তিনি কবিরাজ সাহেব বলেন যে কবিরাজ সাহেবকে যখন এই ঘটনাটি বলা হয় তখন তিনি বলেন যে কবিরাজ সাহেব বলেন যে আপনার যদি এই ঘটনা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনারা এই একটা শর্ত মানতে হবে। তরাসল ভাই আমি বলে নিচ্ছি, মহসিন ভাইয়ের পরিবার খুবই দরিদ্র এবং খুবই গরিব, এবং তাকে যে চিকিৎসা করাবে এরকম টাকা এবিলিটি তাদের ছিল না। তো ঘটনা বলে যাই, তান্ত্রিক সাহেব বললেন যে তোমরা যদি এই ঘটনা থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে একটা শর্ত মানতে হবে, তোমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি থেকে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানে একটি ভাঙ্গা কবরে তুমি 40 দিন ওখানে থাকবে। তুমি কাউকে বলবে না যে তুমি কবরে থাকো, তুমি প্রতিদিন গিয়ে ওই কবরে মেঝে থাকবে। 40 দিন যাওয়ার পর 40 দিনের মাথায় তুমি ওই কবর থেকে তুমি একটা ডাক দিবে, ডাক দিলে তোমার আম্মা শুনবে। তরাসল ভাই এই তখন যখনই তিনি এই কথাটি বললেন তাদের বন্ধুরা মিলে মহসিন ভাইকে নিয়ে চলে আসেন। যখনই নিয়ে চলে আসেন তাকে একটা কবর দেখিয়েছেন যে তুই এখানে থাকবে, এবং রাসেল ভাই এই কবরটি তাদের বাড়ি থেকে অনেকটা দূরে, অনেক দূরে, 400-500 ফুট দূরে তাদের কবরস্থানটা। তো রাসেল ভাই তিনি যখন কবরে থাকতে থাকতে ছিলেন তিনি বললেন যে আমার কবরে কোনো ধরনের সমস্যা হয়নি, এবং যখন 40 দিন পার হয় যখনই আমি আম্মাকে একটা ডাক দেই তখনই কিছুক্ষণ পরে দেখি আমার আম্মা আসে, তখনই আমাকে এই কবর থেকে এক টানে তুলে ফেলেন, তোলার পর আমি ভালো হয়ে যাই। এই ছিল রাসেল ভাই মহসিন ভাইয়ের সাথে ঘটনা। এবং এমন একটা খটকা থাকে যে এই কবিরাজ সাহেব জানলেন কিভাবে যে তাদের বাড়ির কাছে একটি কবরস্থান ছিলেন। এই ঘটনাটি শেষ হওয়ার পর তিনি গিয়ে জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে জানলেন যে আমাদের বাড়ির পাশে কবরস্থান আছে? তখনই তিনি বললেন যে আমার সাথে কারেন্ট জিন ছিল, ওই কারেন্ট জিন দ্বারাই আমি জানতে পেরেছি তোমার সাথে কি কি ঘটনা ঘটেছে এবং কিভাবে ঘটেছে। তরাসল ভাই এই চিত্র ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লিসনতে প্লে করে শোনাবেন। আমি দাখিল পরীক্ষার্থী, আমার জন্য সকলে দোয়া করবেন। যদি ঘটনাটি ভালো লাগে থাকে রাসেল ভাই অবশ্যই আমি আমার আব্বুর সাথে ঘটে যাওয়া একটি ব্ল্যাক ম্যাজিক এর ঘটনা আমার আব্বু বেঁচে নেই আব্বুর সাথে আব্বুর জন্য দোয়া করবেন, এবং ঘটনাটি ভালো লাগলে লিসনতে প্লে করে শোনাবেন। জানি না কতটা একটু গুছিয়ে বলতে পেরেছি, কিন্তু ঘটনাটি সত্য ঘটনা। যারা মিথ্যুক বা ঘটনাটি বিশ্বাস করে করতে পারছেন না, তারা রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই ঘটনার সত্যতা পেয়ে যাবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো রাসেল ভাই বেশি বকবক করে ফেললেন, আমার জন্য দোয়া করবেন এবং এভাবে আমাদের এন্টারটেইনমেন্ট দিয়ে যান এবং আমাদেরকে বই দেখিয়ে দিয়ে যান। book.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আমি জানি যে অনেকেই হয়তো এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আমাদের শো এখনো বাকি রয়েছে। সো যারা থাকবেন তাদের জন্য কিছু মেসেজ পড়ছি, কারণ সবাই মেসেজ পাঠাচ্ছেন বলেই আমি বুঝতে পারছি যে এখনো অনেকেই অনেকক্ষণ পর্যন্ত হয়তো শুনবেন আমাদেরকে। আমি একটু দেখি যে কি মেসেজ বরাবরের মতো স্বাধীনের প্রথম মেসেজটি, এবং আমি আরেকবার শেয়ার করতে চাই স্বাধীনের মেসেজটি। সেটি হচ্ছে, স্বাধীন ব্যবহারকারীরা 5-star রেটিং দিয়ে আমাদের আরও ইন্সপায়ার করুন এবং আপনাদের রেটিংয়ের স্ক্রিনশটটি আমাদের ফেসবুকে ইনবক্স করুন, শেয়ার করুন। আপনাদের মধ্যে লটারির মাধ্যমে 10 জনকে আমরা প্রিমিয়াম প্ল্যানে 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন উপহার দেব। আকাশ দে আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ওবায়দুল হক বাইজিদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আয়মান হুদা চৌধুরী। বছরের প্রথম তো জন্য একটু মেসেজ পড়ছি, মাফ করে দেবেন, আমি কিন্তু সাধারণত পড়ি না। মোহাম্মদ নিসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এবং তার কাছে এই ঘটনাটা মনে হয় ভালো লাগে নাই। আচ্ছা, সাইমুল ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মাহাদি মাহমুদ খান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি MD সাদমান নূর মাহিন, আমাদের সঙ্গে আছেন নভু সাগর, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শিপন হুসাইন, আমাদের সঙ্গে আছেন সৌগত দত্ত, আমাদের সাথে আছেন সৌরভ ভট্টাচার্য, আমাদের সাথে আছেন সবুজ সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক ঘটনা ঢাকা শহরে এরকম শুনেছি যে ঢাকা শহরে, আপনারা তো এয়ারপোর্ট রোডের কথা জানেনই, DOHS যেটা আছে মহাখালী টানা বাড়িধারা DOHS, বাড়িধারা DOHS এর আপনারা তো জানেন যে এয়ারপোর্ট রোড থেকে একটা ঢোকার রাস্তা আছে, সেখানে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটতো, আপনাদের জানা আছে কিনা জানি না। যেমন আমাদের সুমন ভাই একবার একটা ঘটনা বলেছিলেন যে ওইখানে রাস্তার অন্য পাশে তিনি একটা কিছু দেখতে পেয়েছিলেন। আমি এরকমও শুনেছি যে অন্য একটা পাশে কেউ কেউ বলেন যে এরকম রাস্তায় হঠাৎ করে গেলে দেখা যায় যে মাঝখানে মনে হয় যে কোনো একটা লাশের মতন কিছু একটা শুয়ে আছে। তো এই যে ঢাকা শহরের মধ্যেই অসংখ্য ঘটনা, আমরা জানি যে মোহাম্মদপুরে এরকম অসংখ্য বাড়ি রয়েছে যেই বাড়িগুলোকে বলা হয় যে এই বাড়িগুলোর দোষ আছে, এবং মোহাম্মদপুরে এখনও আমরা যখন ভূত FM শুরু করেছিলাম তখন সেই বাড়িগুলোর অস্তিত্ব ছিল, এখন কিছু কিছু আছে, কিছু কিছু নেই। ধানমন্ডিতে তো অধিকাংশ বাড়ি ভেঙে ফেলা হয়েছে, নতুন করে আবারও সেখানে অ্যাপার্টমেন্ট উঠে গেছে। কিন্তু ঢাকা শহরে আমার কাছে মনে হয় যে এই যে মানে এত ব্যস্ত একটা নগরী, সারাক্ষণ ট্রাফিক জ্যাম সব কিছু, এই শহরটা যখন আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে, যখন আস্তে আস্তে মানে এখন তো আরও বেশি, মানে এখন দেখা যায় যে অনেক সময় রাত একটার সময়ও ট্রাফিক থাকে, কিন্তু আস্তে আস্তে যখন ঝিমিয়ে পড়ে শহরটা, ঘুমিয়ে পড়ে সবাই, তখন এই শহরের মধ্যে আরও একটি শহর জেগে ওঠে, এবং সেই শহরের রূপ কেমন আমি জানি না। আমি অনেক দিন আগে একবার মৌলভীবাজারে গিয়েছিলাম, এবং মৌলভীবাজারে আমি যখন গিয়ে পৌঁছাই তখন অনেক রাত, এবং আশেপাশের যেহেতু চা বাগান, সবাই তখন ঘুমিয়ে পড়েছিল। সেই সময় একটা রিক্সা নিয়ে টুংটাং শব্দে অনেক রাতে নেমেছি, এবং রিক্সা নিয়ে টুংটাং শব্দে যখন আমি হোটেলের দিকে যাচ্ছিলাম, তখন আমার সঙ্গে আমার ওয়াইফ ছিলেন, এবং তখন ওইখানকার একটা পরিবেশ দেখে আমার গা ছমছমে একটা অনুভূতি হয়েছিল। আমার মনে হয়েছিল যে এইখানে কি যেন একটা অস্বাভাবিকতা আছে। আমি এরকম মানে কি বলবো যে মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি যখন ভূত ডট কম করি, স্টুডিওর বাইরে এসে কিছুক্ষণের জন্য হয়তো একটু মানে আগে বা পরে একটু বারান্দায় দাঁড়াই, আমার কাছে ঢাকা শহরটা তখন খুব রহস্যময় মনে হয়। তো আমি জানি যে আমাদের আমাদের হাতির ঝিলের কথা আমরা জানি। হাতির ঝিলে ভূত এফএম করে আমি প্রতিদিন যখন বাড়ি ফিরতাম, মাঝে মাঝে আমি আমাদের মানে কি বলবো যে ওই গাড়িটাকে ইচ্ছা করেই বলতাম যে একটু হাতির ঝিল ঘুরে তারপরে যাওয়ার জন্য, মানে দুদিক দিয়েই ঢোকা যায়। হাতির ঝিলে ঢুকলে মানে দেখা যায় যে একটু সময় বেশি লাগতো, কিন্তু হাতির ঝিল দেখতে ইচ্ছা করলে আমি বলতাম যে এখন তো অনেক রাত, প্রায় 3টার মতো বাজে, আমরা একটু হাতির ঝিলটা ঘুরে যাই। জাস্ট হাতির ঝিল ঘুরলে, কারণ ওইখানে আমার এখনো মনে আছে যে রাস্তাগুলো তখন খুব রহস্যময় লাগতো, এবং একটা ল্যাম্পপোস্ট ছিল। আমি জানি না অনেকদিন ধরে ওই ল্যাম্পপোস্টের কাছে যাওয়া হয়নি, বা গিয়ে থাকলেও খেয়াল করা হয়নি, অত রাতে যাওয়া হয়নি। ওই ল্যাম্পপোস্টে লাইটটা ক্রমাগত জ্বলত আর নিভত। আপনারা কেউ যদি হাতির ঝিলে যদি আপনারা যান, আপনারা দেখবেন, আমি রাস্তাটা বলে দিচ্ছি কোন রাস্তাটা, যেটা দিয়ে হচ্ছে আপনার নিকেতনের মুখোমুখি যে রাস্তাটা, সেই রাস্তাটাতে একটা ল্যাম্পপোস্ট ক্রমাগত জলে আর নেভে। আমি বুঝি না যে এখানে সারা বছর তো এরকম থাকতে পারে না, মাঝে মাঝে ঠিক হয়ে যায়, তারপরে আবার দেখি যে এরকম হচ্ছে। এটা কি প্রতিদিনই হয় নাকি বিশেষ বিশেষ কোনো দিনে হয়, আমার জানা নেই। তো এই যে একটা একটা ব্যস্ত শহর হঠাৎ করে রহস্যময় হয়ে ওঠা, একটা ব্যস্ত রাস্তা হঠাৎ করেই ঘুমিয়ে পড়ার পরেই অন্য একটা রূপে সবার সামনে আবির্ভূত হওয়া, এগুলো কিসের কারণ? এটা কি শুধুমাত্র যিনি দেখছেন, যিনি অবজার্ভার, তার মনের ভুল, নাকি এর মধ্যেও লুকিয়ে আছে কোনো রহস্য? সেই রহস্য সমাধান করতে গিয়েই কিন্তু আমাদের এই শোটা তার যাত্রা শুরু করেছিল। আমি জানি যে অনেক রাত হয়ে গেছে, আপনারা সবাই আস্তে আস্তে এখন শো ছেড়ে ঘুমিয়ে যাবেন, কিন্তু তারপরেও আমি বলবো যে আপনারা মানে এই এই মুহূর্তে আমি আর মেসেজ পড়বো না, কারণ এরপরে আপনারা অনেকেই চলে যাবেন। আমি জানি যে লাস্টে যে দুটো স্টোরি এখনো আছে, সেই দুটো স্টোরি কেউ কেউ শুনবেন, কেউ কেউ শুনবেন না হয়তো। আবারও দেখছি লোক বাড়ছে, খুবই রহস্যময় অবস্থা। তো যাই হোক, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে এরকম একটা ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা কোনো রাস্তা দেখলে, যদি আপনার গা ছমছমে ব্যাপার হয় কি হতো, যদি আমি হচ্ছে ওই সময় আমি মৌলভী বাজারে, আমার কেন মাথায় আসেনি, আমি এখন আফসোস করি যে পরের দিন সকালে আবার ওই রাস্তায় গিয়েই আমি যদি আশেপাশের কোনো বাড়ির কাউকে বা দোকানের কাউকে জিজ্ঞেস করতাম যে এই রাস্তাটা রাতের বেলায় আমার কাছে খুব অস্বাভাবিক লেগেছে, কেন এরকম বলুন তো, নিশ্চয়ই কোনো ঘটনা থাকলে কেউ আমার সাথে শেয়ার করতো। তো যখন রহস্যময় কোনো কিছু আপনার চারপাশে ঘটবে বা আপনার কাছে রহস্যময় লাগবে, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন। আমার এখন মনে হয় যেদিন আমি দেখেছিলাম কয়েকটা দিন পর পর, তখনই কেন হাতির ঝিলের ওই যারা ওখানে ডিউটি করেন তাদেরকে আমি কেন খোঁজ জিজ্ঞেস করলাম না? আমি অনেক আমি তো চেষ্টাও করেছিলাম, কয়েকজনের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমি কোনো কুল কিনারা করতে পারিনি। আমার মনে হয় যে আর একটু আমার হয়তো চেষ্টারও একটু ঘাটতি ছিল, আমি আমার নিজের দোষ সেই জায়গায় স্বীকার করে নিচ্ছি। যদি আপনারা পারেন, আমার কাছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, আমার নিজের বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আমি আপনারা দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা মানে অনেক রাতে যদি যান, সব রাস্তা না, আপনারা ফুলার রোডের দিকে যাবেন, রাস্তাটা খুব রহস্যময় লাগবে। আপনারা যখন দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির মাঠগুলো, যে মাঠগুলো সরগরম থাকে দিনের বেলা, সেই মাঠগুলো হঠাৎ করেই অন্যরকম লাগে। চারুকলার গেটের সামনের গেটটা বা তার অপরের পাশের যে ছোট্ট ফুটপাথ, সেই ফুটপাথটা খুব রহস্যময় হয়ে যায় ওই সময়। তো এই যে কেন এরকম রহস্যময় লাগে, এটা কি শুধুমাত্র আমার মনের ভুল, আমার নিজের নিছক কল্পনা, নাকি ওইখানে আসলেই কোনো ঘটনা ঘটে? এই ব্যাপারগুলো যদি খুঁটিয়ে দেখেন, তাহলে হয়তো আরো নতুন অনেক ঘটনার সূচনা হবে, আরো অনেক নতুন ঘটনা পেয়ে যাব। সেই সমস্ত ঘটনাগুলো আপনারা পাঠিয়ে দেবেন russell.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসে। আপনারা সরাসরি স্টুডিওতেও আসতে পারেন, আমাদের সামনে একটা স্টুডিও শো আছে। আমরা সেই স্টুডিওর শোটা আমরা নেক্সট এপিসোড বা তার নেক্সট এপিসোড না তার পরের এপিসোড বা তার পরের এপিসোডে করবো, মানে জানুয়ারি মাসের মধ্যে আমাদের করার একটা প্ল্যান আছে। তো আপনারা যারা স্টুডিওতে থাকতে চান, আসতে চান, মানে কোভিড পুরো পৃথিবীকে বদলে দিয়েছে, তো কোভিডের আগে সবাই স্টুডিওতে আসতে চাইতেন, এখন যেটা হয় সেটা হচ্ছে স্টুডিওতে আসার এই ঝামেলা না নিয়ে সবাই যেটা করেন অডিও ক্লিপ করে পাঠিয়ে দেন। শোয়ের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের পুরনো ঐতিহ্য ধরে রাখতে, রেগুলার কিছু শো, স্টুডিও শো আপনাদের উপহার দিতে। তারই ধারাবাহিকতায় আমরা একটা শো করব এবং আশা করব যে সেই শোটা আপনাদের ভালো লাগবে, এবং আমরা সেইখানে চেষ্টা করব কিছু নতুন মানুষকে উপস্থাপন করতে যদি সম্ভব হয়। হাফেজ মাইনুদ্দিন ভাইকে আমরা চেষ্টা করব আনতে পুরনো মানুষদের মধ্যে, এবং কিছু নতুন মানুষ। আমি সবাইকেই বলবো যে স্টুডিও শো নিয়ে যদি কোনো আগ্রহ থাকে আমাদের খুব দ্রুত আপনারা সেটা জানিয়ে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আর আমরা আবারও শুরু করব আমাদের ভূতরটকম আনুষ্ঠানিকভাবে। মাঝখানে অনেকগুলো কথা বললাম, বছরের নতুন শো, এই জন্য শো এর বাইরেও অনেক কথা বলছি কিন্তু শো এর সাথে খুব বেশি রিলেটিভ এই কথাগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা চলে যাচ্ছি আবারও।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আমি রাসেল, আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আর একটি অডিও ক্লিপে, চলুন শুনে আসি।
আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, কারণ আপনি সর্বদা ভালো দলেই থাকেন, তাই আর জিজ্ঞাসা করলাম না। আমি মোহাম্মদ সাত্তার রতন, খুলনার খালেশপুর থেকে বলছি। আমি 2015 সালে একবার আপনাদের স্টুডিওতে এসেছিলাম একটি ঘটনা শেয়ার করতে। তখন আপনাদের এই অনুষ্ঠানটি ভূত এফএম নামে পরিচিত হয়েছে, সম্প্রচার হতো, আর তখনই আমার সৌভাগ্য হয়েছিল আপনার সাথে সাক্ষাৎ করার। যাই হোক, সেই বিষয়ে আর এখন বলছি না, বিষয়টি দীর্ঘায়ী হয়ে যাবে। ঘটনার শুরুতেই আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমার বলার ভঙ্গি খুব একটা ভালো নয়, আর বলার মধ্যে যদি গুরুচণ্ডালী দোষ হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে রাসেল ভাইয়াকে একটু কথা বলি, ইতোমধ্যে আমি আপনার কাছে একটি ঘটনা পাঠিয়েছিলাম, দুইবার আমি মেইল করেছিলাম আপনাকে, তবে ঘটনাটি সিলেক্ট হয়নি কিংবা আপনার পর্যন্ত পৌঁছেছে কিনা তাও আমি জানি না, বিধায় একটু শোকাহত হয়েছিলাম। তাই শোককে শক্তিতে রূপান্তরিত করে আবার একটি নতুন বাস্তব ঘটনা, যেটি প্রথমে লিখেছিলাম, এটি এখন রেকর্ডিং করে বলা শুরু করলাম। জানি না ঘটনাটি কতটুকু ভয়ঙ্কর বা আনন্দদায়ক হবে, তবে আমার কাছে মনে হলো ঘটনাটি পাঠানো দরকার, কারণ ঘটনাটি শতভাগ বাস্তব। যার প্রমাণ হিসাবে যার সাথে ঘটনাটি ঘটেছে তার একটি আমি ছবি আমি আপনাকে ইমেইল করব ইনশাল্লাহ। তো যাই হোক, ঘটনায় সরাসরি আমি চলে যাই। ঘটনাটি 1997 সালের নরসিংদী জেলার মদনপুর গ্রামের একটি ব্রিজের নির্মাণাধীন পাইলিং কাছে কেন্দ্র করে ভাইয়া। মদনপুর গ্রামের ভিতর থেকে বয়ে যাওয়া একটি খালের উপর নির্মিত হতে যাচ্ছে ব্রিজটি, আর এই ব্রিজের পাইলিং এর কাজ পেয়েছিলেন জাফর বেরাদেশের এমডি আলম সাহেব। তো খালের একটু সংক্ষিপ্ত বর্ণনা না দিলে ঘটনাটি হয়তো সুস্পষ্ট হবে না। খালের এক প্রান্তে বদনপুর গ্রামের খেয়াঘাট ও অপর প্রান্তে বদনপুর গ্রামেরই শ্মশানঘাট, আর এই সম্পূর্ণ কাজ আলম সাহেবের তত্ত্বাবধানে, এই সম্পূর্ণ পাইলিং এর কাজ ও ইন্সপেকশনের দায়িত্ব দেওয়া হয়েছিল আমার বন্ধু মোস্তফা কামালকে, আর ঘটনাটি তাকে কেন্দ্র করে। ব্রিজটি নির্মাণে মোট 24টি পাইলিং করা হবে, যার 9টি ইতিমধ্যে খেয়াঘাটে সম্পন্ন হয়েছে এবং খালের মাঝখানে 6টি সম্পন্ন হয়েছে, ও শ্মশানঘাটে 2টি সম্পন্ন হয়েছে ও 3 নম্বরটি সম্পন্ন হতে যাচ্ছিল। ঘটনার দিনটি ছিল মাঘ মাসের কোন এক শনিবার। প্রতিদিনের ন্যায় রাত 3টা বা 3:30 থেকে শ্রমিকদের কাজ শুরু হয়ে যায় ভাইয়া। আর এই কাজটা মোটামুটি ওই দিন সন্ধ্যা 6টা, 6:30 বা 7টার মধ্যে সম্পূর্ণ হয়। তবে ঘটনার দিনটি 3 নম্বর পাইলিং এর কাজ সম্পূর্ণ হতে সময় লাগে বিকেল 4:30। তাই সবাই আনন্দিত, কাজ গোছানো শেষ, শ্রমিকরা তাদের রিফ্রেশমেন্টের জন্য খালের মাঝখানে যে নির্মিত 6টি পাইলিং ছিল তার উপর থেকে খালে লাফ দিয়ে গোসল করার জন্য প্রস্তুত। বলে রাখি ভাইয়া, এই গোসল করার প্রক্রিয়া কম বেশি প্রতিদিনই আমার বন্ধু ও তার শ্রমিকরা করত। ঘটনার দিন শ্রমিকেরা পাইলিং এর উপরে উঠে ওর উপর থেকে লাফ দিয়ে খালের মধ্যে গোসল করে আনন্দ উৎসব করে। আমার বন্ধু মোস্তফা কামাল তার ব্যতিক্রম ছিল না, সেও উঠল, উঠে লাভ দেওয়ার পরিকল্পনা করলো। আর তখনই পাইলিং এর উপর যে রড গুলো থাকে ভাইয়া, যেগুলো সাধারণত একটু ভাঁজ দিয়ে নিচের দিকে বেঁকানো থাকে, তার একটি প্রায় 32 মিলির রড, কতটুকু মোটা তা বুঝতে পারছেন আপনারা, এখন আকস্মিক ভাবে সজোরে তার কপালে আঘাত করে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় যেভাবে পূর্বে দাঁড়িয়েছিল। কোন নড়াচড়াও নেই, শব্দও নেই, চোখ বন্ধ। শ্রমিকেরা এই দৃশ্য দেখে সবাই তাৎক্ষণিক সেই পালিং এর উপরে উঠে মোস্তফা কামালকে নামাল এবং বদনপুর রেল স্টেশনের পাশে অবস্থিত সরকারি মেডিকেল কলেজে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে দেখে চেক আউট করলো। তাকে চেক আউট করে ডাক্তাররা মৃত ঘোষণা করলেন। ভাইয়া, ঘটনার ভূমিকা শেষ, তবে এখন মূল পর্বে যাওয়া যাক। যাই হোক, ইতিমধ্যে এই সংবাদটি আলম সাহেবের কাছে জানানো হলো এবং তিনি ঢাকা থেকে নরসিংদী মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা শুরু করলেন। এবার প্রস্তুতি শুরু হলো পোস্টমার্টামের। ভাইয়া, আমি আপনাদের যথার্থ একটু বলি, সেদিন নরসিংদী মেডিকেল কলেজে মোট 7টি পোস্টমার্টাম হবে, যার 3টি পোস্টমার্টাম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ও 4th নম্বর পোস্টমার্টামটি আমার বন্ধু মোস্তফা কামালের হবে। তাকে অপারেশন রুমে প্রবেশ করানো হলো, অর্থাৎ যে রুমে আপনার পোস্টমার্টামের কার্যক্রম করা হয়। তবে শ্রমিকরা ডাক্তারকে বলল, স্যার আপনারা একটু অপেক্ষা করেন, আলম সাহেব চলে আসছে, উনি একবার এই লাশটিকে দেখবে, তারপরে আপনারা পোস্টমার্টামের কাজ শুরু করবেন। কথায় বলে ভাইয়া রাখি আল্লাহ মারেকে, আলম সাহেব আসলেন মরগর রুমে প্রবেশ করলেন লাশটিকে দেখার জন্য। আলম সাহেবের সঙ্গে রুমে প্রবেশ করেছিলেন তার সাইডের এক ইঞ্জিনিয়ার সাহেব। আলম সাহেব বডিটি দেখলেন এবং বিস্মিত হয়ে লক্ষ্য করলেন বডিটির বাম চোখের পিসি লড়ছে ও ডান হাতের একটি আঙ্গুল নড়াচড়া করছে। তিনি এই দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে তার এক বন্ধু যিনি ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার তাকে ফোন দিলেন এবং ঘটনাটিকে বললেন। তখন তার বন্ধু বললেন যে বডিটির বুকের কোন স্পন্দন আছে কিনা এটি চেক করতে। আলম সাহেব তার কন্যটি বুকে রাখলেন এবং সেখানে স্পন্দের শব্দ শুনলেন, তখন হার্টবিট চলমান ছিল। আলম সাহেব তার বন্ধুকে জানালেন, বন্ধু তাৎক্ষণিক পরামর্শ দিলেন যে তাকে ভালো কোনো প্রাইভেট হাসপাতালে নিয়ে যেতে, কারণ তৎকালীন সময়ে আপনারা হয়তোবা জানেন অনেকে নরসিংদী মেডিকেল সরকারি মেডিকেল কলেজে তেমন একটা ভালো ডাক্তারও ছিল না। তখন আর কি আলম সাহেব প্রাইভেট গাড়িতে করে তার নিজস্ব যে গাড়িটি উনি নিয়ে এসেছিলেন সে গাড়িতে আমার বন্ধু মোস্তফা কামালকে নিয়ে আসলেন বদনপুর বাজার থেকে একটু দূরের হাসনাবাদ এলাকার হাসনাবাদ প্রাইভেট হাসপাতালে, যেটি ছিল ওইখান থেকে 22 থেকে 25 কিলোমিটার দূরে। আমার বন্ধুকে তাৎক্ষণিক অ্যাডমিট করা হলো। ইমার্জেন্সি ডাক্তার আসলেন, তাকে চেক করলেন এবং প্রাথমিক যে চিকিৎসা প্রয়োজন হয় সে চিকিৎসাগুলো প্রদান করা হলো। হাসপাতালে তাকে মোট 6 দিন রাখা হলো, তখন সে মোটামুটি সুস্থ। মাথায় ব্যান্ডেজ পরানো হলো এবং ডাক্তার বললেন এখন সে বেড রেস্টে যেতে পারে, তবে 3 দিন পর পর মেডিকেল চেক আপ ও ড্রেসিং করতে আসতে হবে তার কাছে। যাই হোক, বন্ধুকে পরবর্তী তার আবার সেই পুরাতন কর্মস্থলে নিয়ে যাওয়া হলো। আসলে রাসেল ভাই, এ পর্যন্ত তার মুখ থেকে যখন আমি এই ঘটনা শুনতে লাগলাম তখন আমি নিজেই বিস্মিত হয়ে গেলাম যে আল্লাহ যারে বাঁচিয়ে রাখতে চায় তাকে কেউ মারতে পারে না। হয়তো বা তার মা বাবারও দোয়া ছিল, না হয় যেখান থেকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলো সেখান থেকে কিভাবে সে এবিসে ফিরে আসলো। আপনারা আবারও মনে করতে পারেন যে ঘটনা শেষ, কিন্তু না, শেষ অংশ শুনে যাবেন, এখানে আরো কিছু টুইস্ট রয়েছে। 3 দিন পর পর মোস্তফা আমার বন্ধু সেই হাসনাবাদ প্রাইভেট হাসপাতালে ড্রেসিং এবং মেডিকেল চেক আপের উদ্দেশ্যে যাওয়া শুরু করল। তবে এই সময় অধিক লোক তার সাথে যেত না, সে তার এক কাছের শ্রমিক বন্ধু বলা যেতে পারে, তার নাম ছিল কাঞ্চন। সেও খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলা উপজেলার তার পৈতৃক বাসস্থান। রাসেল ভাই, ঘটনাটি অনেক বড় হয়ে যাচ্ছে, তবে কাঞ্চন সম্পর্কে একটু না বললেই নয়, কারণ কাঞ্চন সম্পর্কে যদি না বলি তাহলে ঘটনাটি খুব স্পষ্ট হবে না। কাঞ্চনের বাবা ছিলেন একজন কবিরাজ এবং কালো জাদুতে পারদর্শী। হয়তো বা এই কারণে বাবার কাছ থেকে দেখে দেখে ও শুনে শুনে অনেক কিছু সে জানত। খুব সাহসী একটা ছেলে কাঞ্চন। আবার চলে আসি মূল ঘটনায়। বন্ধু মোস্তফা কামাল, সে তার বন্ধু কাঞ্চনকে নিয়ে খাল পার হয়ে, অর্থাৎ যেখানে পাইলিং এর নির্মাণাধীন কাজ চলছিল সেখান থেকে নৌকা পার হয়ে খুব সহজে এবং শর্টকাটেই হাসনাবাদ প্রাইভেট হাসপাতালে মেডিকেল চেক আপ ও ড্রেসিংয়ের জন্য যেত। এভাবে 2-3 বার যাওয়া আসাতেই মাঝের সাথে একটা বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে তাদের। তবে ঘটনার আরেকদিন সে স্বাভাবিকভাবেই তার বন্ধু কাঞ্চনকে নিয়ে মেডিকেল চেক আপ এর উদ্দেশ্যে বের হয় এবং হাসপাতালে পৌঁছে। তবে সেদিন হাসপাতালে রোগীর চাপটা একটু বেশি ছিল বিধায় ডাক্তারের সাথে সহজে সাক্ষাৎ হয়নি এবং তাকে সেখানে অপেক্ষা করতে হয়। মেডিকেল চেক আপ ও ড্রেসিং করার পর বদনপুর বাজার হতে শ্মশানঘাট পর্যন্ত আসতে রাত 10:30 বেজে যায় তাদের। রাসেল ভাই, একটু স্কিপ হয়ে গেছে, বদনপুর যে এলাকাটি ছিল সে এলাকার একটু কথা না বললেই নয়, মোটামুটি মাগরিব পর্যন্ত লোকজনের চলাচল থাকলেও মাগরিবের পর থেকে এলাকাটা একটি ভুতুরে পরিবেশে পরিণত হয়। অর্থাৎ কোন লোকজনের আনাগোনা সন্ধ্যার পরে তেমন একটা হতো না এবং এশার নামাজের সময় তেমন একটা লোক মসজিদে চোখে পড়তো না। লোকে মুখে শোনা যে ওই শ্মশানঘাট এলাকাটা তেমন একটা, এলাকার পরিবেশটা তেমন একটা ভালো না হয় সন্ধ্যার পরে লোকজন খুব প্রয়োজন ছাড়া ঘরেতে বের হতো না। যাই হোক, মোস্তফা কামাল যখন হাসপাতাল হয়ে ভাইয়া বদনপুর বাজারের আসলো তখন কোনো লোকজনই ছিল না। একজন দারোয়ান ছিল কর্তব্যরত, সে তাদেরকে উদ্দেশ্য করে বলল, বাবা তোমরা এত রাত্রে কোথায় যাবা? তখন আমার বন্ধু বলল যে ওপারে আমাদের কর্মস্থল এবং ওইখানেই বাসা, তো আমরা খালপার হয়ে ওপারে যেতে চাই। কর্তব্যরত দারোয়ান আবার বললেন, বাবা তোমরা এখন যেও না, অনেক রাত হয়ে গিয়েছে আর পরিবেশটাও ভালো না, কখন কি ঘটে যায় জানি না, তোমরা এপারেই থেকে যাও আজ রাত। তবে ভাইয়া কাঞ্চন সাহসী, প্রচন্ড সাহসী ছিল। সে বলল যে কাকা কোনো সমস্যা নেই, আমরা যেতে পারবো ইনশাল্লাহ। পরবর্তীতে শ্মশানঘাট পর্যন্ত যেতে তাদের 10:30 বেজে যায়, যেটি আমি পূর্বেই বলেছিলাম আপনাকে, ঘাটে এসে তারা দেখে কোনো নৌকাও নেই, মাঝিও নেই। তখন জোরে জোরে তারা ডাকতে লাগলো, ও মাঝি কাকা, ও মাঝি কাকা, এই ঘাটে আসো, আমরা ওপারে যাব। এইখানে ঘটলো আরেক ঘটনা ভাইয়া। কিছু সময় পরে একটি ডিঙ্গি নৌকার মতো নৌকা শ্মশান ঘাটে আসলো। তবে ওই ডিঙ্গি নৌকাতে কোনো মাঝি ছিল না ভাইয়া। মাঝিবিহীন ডিঙ্গি নৌকাটিকে দেখে আমার বন্ধু মোস্তফা কামাল কাঞ্চনকে বলল যে, ভাই বুঝলাম না কি হচ্ছে, নৌকা আছে কিন্তু মাঝি নেই। সে ভয়ে আর কিছুই বলতে পারছে না। তবে কাঞ্চন বলল, ভাই ঘাবড়ানোর কোনো কারণ নেই, ভয় পেন না, আমরা এই নৌকা দিয়েই ওপার যাব। তবে আপনি আমাকে ধরে রাখবেন, আমাকে ছাড়বেন না, যা ঘটুক যা ঘটুক সব আমি নিয়ন্ত্রণ করব, তবে আপনি আমাকে কোনোভাবেই ছাড়বেন না, আর ভয় পাবেন না, কোনো কথাও বলবেন না, চুপ হয়ে বসে থাকবেন। কাঞ্চন অত্যন্ত সাহসিকতার সহিত নৌকার উপরে উঠল এবং বন্ধু মোস্তফা তার পাশে বসে তাকে ধরে রাখল। কাঞ্চন বইটা হাতে নিল এবং চেষ্টা শুরু করলো বইটা বয়ার। কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, নৌকা সামনে আর চলছে না, একই স্থানে নৌকা ঘুরছে। এইভাবে তাদের মোটামুটি দেড় ঘন্টার সময় অতিক্রম হয়ে গেল। আনুমানিক যখন আমি এই ঘটনাটা শুনি তখন সে বলল যে, এই নৌকা আর বইটা নিয়েই মোটামুটি এভাবে সময় পার হয়ে যায়, আর এই দেড় ঘন্টা কাঞ্চনের সাথে যেটা ঘটেছে এবং যেটা সে পরিদর্শন করেছে সেটা বন্ধু মোস্তফা কামাল দেখেও নি, টের পায়নি এবং কিছু বোঝেও নি, যেটা ঘটনার পরবর্তী অংশ আমি বলব ইনশাল্লাহ ভাইয়া। যা হোক, দেড় ঘন্টা ধস্তাধস্তির পরে নৌকাটি বদনপুর অর্থাৎ ওপারের ঘাটে পৌঁছল। এবার শুরু আরেক ঘটনা। ওপারে পৌঁছানোর পরে তারা কোন রকম ভাবে সেই মাঝির বাসা হয়ে তাদের কর্মস্থলে যেতে হবে, তাই তারা সিদ্ধান্ত নিল যে মাঝির সাথে একটু দেখা করেই যাই। এত ডাকলাম, মাঝি কেন আসলো না, যেখানে শব্দ শুনেই আসার কথা, কারণ তারা মাঝিকে বলেই গিয়েছিল যে তারা আবার ফিরে আসবে। আর ঘাট থেকে মাঝির বাসার দূরত্ব তেমন একটা ছিল না। তারা মাঝির বাসায় গেল এবং মাঝিকে বলল যে, কাকা এতগুলো ডাক দিলাম, আপনি আসলেন না। মাঝি বলল যে, বাবা আমি তোমাদের প্রথম একটি ডাক শুনেছিলাম কিন্তু পরবর্তীতে আর কোনো ডাকই আমি শুনতে পাইনি, তাই মনে করলাম হয়তোবা তোমরা ওপারেই রয়ে গিয়েছো। বন্ধু মোস্তফা কামাল মাঝির কাছে পানি চাইল পান করার জন্য, তবে কাঞ্চন পানি আর পান করতে দেয়নি, বলল যে, না একবারে বাসে যে গোসল করে তারপরে সে পানি পান করবে। কেন বলল এটাও বলছি আমি পরবর্তীতে। এবার মাঝির বাসায় কথোপকথন কিছুটা শুরু হলো। বন্ধু মোস্তফা কামাল জিজ্ঞেস করলো, কাঞ্চন এই দেড় ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল নৌকায়, এই দেড় ঘন্টার মধ্যে কি হলো তুই আমাকে একটু বল। কাঞ্চন বলল, ভাই বাসায় যে তারপর আপনাকে বলি। তবে মাঝি কাকা জিজ্ঞাসা করাতে সে আর না বলেই পারলো না, সে বলা শুরু করলো, আমরা যখন নৌকার উপরে উঠি এবং আমি বইটা নিয়ে যখন নৌকা বাওয়া শুরু করলাম, তখন এক অপশক্তি আমার সামনে আসলো ও বলা শুরু করলো, তুই যাবি যা, তবে তোর ওই বন্ধুকে রেখে যা, অর্থাৎ মোস্তফা কামালকে, আমি ওকে যেতে দেব না, আমি তার পিছে লেগেছি ওই সময় থেকে যখন তাকে আমি আঘাত করি, অর্থাৎ ওই সেই সেই পূর্বের সময় যখন তার কপালে ওই রডের আঘাত করা হয়েছিল। কাঞ্চন আরো বলা শুরু করলো, এরূপ একটি ঘটনা ঘটবে আমি আগে থেকেই টের পেয়েছিলাম, তাই আমার বন্ধু মোস্তফা কামালকে বলেছিল যে, ভাই যাই হয়ে যাক আপনি আমাকে ছাড়বেন না। ওই অপশক্তির সাথে তার অনেকক্ষণ ধরেই ধস্তাধস্তি, এক পর্যায়ে বইটা কিনে নিতে চাইলে কিন্তু কাঞ্চন আর বইটা ছাড়েনি। তার শরীরে অনেক আঁচড়ের দাগও পড়ল, যেটা ওইখানে আর আমার বন্ধু মোস্তফাকে আমার দেখেওনি টেরও পাইনি। সেই অপশক্তি কাঞ্চনের শক্তির কাছে হয়তো বা হেরেই গিয়েছিল বিধায় আর তাদেরকে আটকাতে পারেনি, এবং কাঞ্চন সেই অপশক্তির সাথে প্রায় ঘন্টাখানিক গালিগালাজও করেছিল, যেটি পরবর্তীতে আমি জানতে পেরেছিলাম। অপশক্তির একটাই কথা, তুই যাবি যা, তবে তাকে আমি যেতে দেব না, তুই তাকে রেখে যা, দেখ আমি কি করি, আমি অনেকদিন ধরেই তার পিছু লেগে রয়েছি, আমি এখানেই তাকে পছন্দ করেছি, তাকে আঘাত করেছে এবং তাকে নিয়েই যাব। আমি তাকে আঘাত করেছিলাম, আমি হাসপাতাল পর্যন্ত গিয়েছিলাম এবং প্রায় নিয়েই গিয়েছিলাম, তবে কাঞ্চনের সাহসিকতা ও তন্ত্রমন্ত্র আর সুরা যেটাই বলি তার সামনে হয়তোবা অপশক্তি দাঁড়াতে পারেনি। এতটুকু কথা বলেই তারা মাঝি কাকার বাসা থেকে বের হয়ে তাদের বাসার উদ্দেশ্যে যাওয়া শুরু করলো।
Spirit, be here with me.
Bhoot.com. The fear returns with Russell.
সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, সুন্দর হোক আপনাদের 2024 সাল। আমি রাসেল আছি আপনাদের সঙ্গে। চলুন কথা না বাড়িয়ে আমরা আরো একটি অডিও ক্লিপে যাই। আশা করছি এই ঘটনাটিও আপনাদের গত ঘটনাটির মতন বা এই এপিসোডের অন্য ঘটনাগুলোর মতন ভালো লাগবে। চলুন শুনে আসি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম সাকিব, আমার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা থানায়। তো আমি 2012 থেকে বুধিম্যাম শুনতেছি। তো যখন বুধিম্যাম বন্ধ হয়ে যায় তারপরে আমি ফেসবুকে খোঁজাখুঁজি করে জানতে পারি যে আপনি ভূত.কম শুরু করেছেন, তখন থেকে ভূত.কম শুনতেছি। তো যখন বুধিম্যাম শুনতাম তখন আমার বয়স অনেক কম ছিল, অনেক ঘটনা কালেক্ট করে রেখেছি। তো বুধিম্যাম বন্ধ হয়ে যাওয়ার পরে সেগুলো আর পাঠানো হয়নি। তো যখন জানতে পারলাম ভূত.কম শুরু করেছেন তখন ভূত.কমে আমি অনেকগুলো ঘটনা পাঠিয়েছি, সেগুলো আপনি সিলেক্ট করেননি। তো আমি এবারে আমার আরেকটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করতেছি, ভালো লাগলে ঘটনাটি লিসেনার্সদের সাথে শেয়ার করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আজ থেকে বেশ কিছুদিন আগের। তো আমি আর আমার দুটো বন্ধু আমরা ঠিক করলাম, ঘটনা শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি রাসেল ভাই, আমার যে বাড়িটা এই বাড়ির মানে সাথে একটা বিল আছে আর বিলের উপরে আর একটা গ্রাম, মানে আমাদের বাড়ি আর ওই গ্রামের মাঝখানে একটা বিল আছে আর বিলের চারপাশ দিয়ে মাটির রাস্তা আছে, ওই মাটির রাস্তা দিয়ে চারপাশ মানে গ্রামের চারপাশটা ঘুরে আসা যায়। তো আমি আর আমার বন্ধুরা ঠিক করলাম যে ওই গ্রামে ঘুরতে যাবো একদিন বিকেলবেলা। তো আমার সাথে আমার দুটো বন্ধু ছিল। তো যথারীতি সেদিন আমরা বিকেলবেলা 3টার দিকে আমরা তিনজন বের হয়েছি আর কি আমাদের এলাকাটা ঘুরে দেখার জন্য, কারণ অনেকদিন হয় আমাদের যে বিলের ওই পাশের এলাকাটায় মানে ওইদিকে যাওয়া হয় না। তো বলে রাখি আমাদের বিলের এই পাশে আমাদের যে বাড়িটা এই দিকটা হচ্ছে মানে মুসলমানরা বেশি থাকে আর বিলের ওই পাশটাই হিন্দুদের আর কি গ্রাম। তো আমরা সেদিন ঘুরতে বেরিয়েছিলাম তিনজনে। তো হাঁটতে হাঁটতে যখন মানে বিলের ওই পেশটায় হিন্দুদের ওই এলাকাটায় যাই তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে আমরা হাঁটতেছিলাম মজা করতেছিলাম এরকম। তো যখন হিন্দুদের ওই এলাকাটা আমরা পার করছিলাম তখন মানে একদম সন্ধ্যা হয়ে গেছিল। তো যেতে যেতে হঠাৎ করে রাসেল ভাই মানে আমার মনে হলো যে মানে আমার শরীরটা আর কি আমার কন্ট্রোল নেই, হঠাৎ করে মানে 2-3 সেকেন্ডের জন্য মনে হলো এরকমটা। তো আমি তখন ভাবলাম অনেকটা পথ হেঁটেছি যার কারণে শরীরটা হয়তো বা ক্লান্ত, যার কারণে এরকমটা মনে হয়েছে। তো যাই হোক সেদিন আমরা ওই এলাকাটা ঘুরে চলে আসলাম, যার যার বাড়িতে চলে গেলাম আমরা তিনজন। তো সেদিন রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আসলে আমার ঘুমটা ভেঙে যায়। যখন ঘুমটা ভেঙে যায় তখন আমি তাকিয়ে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির পিছনে যে বিলটার কথা বললাম ওই বিলের মাঝখানে আমি শুয়ে আছি। তো যখন আমি বুঝতে পারলাম বিলের মাঝখানে শুয়ে আছি, তখন রাসেল ভাই আমার ঘুমটা ভেঙে গেল। তো তখন আল্লাহ আল্লাহকে ধন্যবাদ দিতে থাকলাম যে যাই হোক এটা একটা স্বপ্ন ছিল। তো রাসেল ভাই সেদিন আর তেমন কিছু হলো না, তারপরে আমি আবার ঘুমিয়ে পড়লাম। তো পরের দিন সকালবেলা আমি আমার বন্ধুদেরকে জিনিসটা বললাম, তো ওদেরকে বলার পরে ওরা জিনিসটা নিয়ে আর কি মজা করলো। তো যাই হোক তারপরের দিন আমি যথারীতি আমি রাতে ঘুমিয়েছিলাম। তো যখন রাতে ঘুমিয়েছিলাম তখন মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল, আর গতদিন আমি যে রকমটা স্বপ্ন দেখছি ঠিক এই একই জিনিসটা আমি দেখতে পাচ্ছি রাসেল ভাই। আমি দেখতে পাচ্ছি আমি এই বিলের মাঝখানে শুয়ে আছি। তো যখন আমি নিজে বুঝতে মানে বুঝলাম যে আমি বিলের মাঝখানে শুয়ে আছি, তখনই আমার ঘুমটা ভেঙে গেল। মানে আমি এবারও রাসেল ভাই এই একই জিনিসটা স্বপ্ন দেখলাম। তো এরপরে আমি আর কি অনেকটা ভয় পেয়ে যাই। তারপরে আমি আমার আম্মুকে বলি আর বাড়িতে যারা ছিল তাদের সবাইকে জিনিসটা বলি ওই রাতেই আমি। তো তাদেরকে জিনিসটা বলার পরে তারা আমাকে বলল হয়তোবা খারাপ কোনো স্বপ্ন দেখছিস যার কারণে আর কি এরকম আমি ভয় পেয়েছি। তো যাই হোক রাসেল ভাই আর কি নিজেকে সান্ত্বনা দিয়ে আমি সেদিনও ঘুমালাম। তো পরের দিন আমি যথারীতি সকালবেলা বের হয়ে আমার ওই বন্ধুদেরকে আবারও আমি জিনিসটা বললাম যে আমি আর কি আজকেও এই একই স্বপ্নটা আবার দেখেছি। তো এবার আর কি বন্ধুরাও মোটামুটি জিনিসটা ভয় পেল। তো যাই হোক রাসেল ভাই ভাবলাম হয়তোবা স্বপ্নই তো দেখতেছি আর তো কিছু না। তো রাসেল ভাই তৃতীয় দিন আমি একই রকম আমার বাড়িতে ঘুমিয়েছিলাম। তো এবারও রাসেল ভাই মাঝরাতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা ভেঙে যাওয়ার পর রাসেল ভাই আমি ওই একই জিনিসটা দেখতেছি। আমি দেখতেছি আমি বিলের মাঝখানে শুয়ে আছি। তো রাসেল ভাই এবার আমি ভাবলাম হয়তো আমি স্বপ্ন দেখতেছি। তো রাসেল ভাই এবার আমি উঠে বসার চেষ্টা করলাম। তো উঠে যখন বসলাম তখন রাসেল ভাই আমি দেখতে পেলাম যে এটা কোনো স্বপ্ন না, আসলে আমি বিলের মাঝখানে বসে আছি। তো এবারে আসলে রাসেল ভাই মানে ভয় পেয়ে গেলাম যে আসলে ব্যাপারটা কি হচ্ছে, আমি স্বপ্ন দেখতেছি না এটা আসলে বাস্তবে হচ্ছে সেটা আমি তখন বুঝতে পারতেছিলাম না। তো রাসেল ভাই আমি বসেছিলাম, ওখান থেকে সোজা উঠে আমাদের বাড়ির দিকে একটা দৌড় দিই। তো রাসেল ভাই দৌড়ে আমি মানে একটা দৌড় দিয়ে আমাদের বাড়ি চলে আসি আর এসে মানে আম্মুকে একটা ডাক দিই। তো রাসেল ভাই এখানে আর কি বলে রাখা ভালো, আমাদের ঘরের যে দরজাটা ওটা কিন্তু ভিতর থেকে লক করা ছিল। মানে আমি যদি নিজে মানে ঘুমের ঘরে যদি বাইরে যেতে চাই তাহলে কিন্তু আমাকে দরজাটা খুলে তারপরে যেতে হবে। কিন্তু রাসেল ভাই আমি এসে আমার আম্মুকে ডাকাডাকি করার পরে তারা এসে দরজাটা খুলে। তো দরজাটা খুলে তারা অবাক হয়ে যায় যে আসলে আমি বাইরে কিভাবে গেলাম। তো তাদেরকে আমি জিনিসটা বলি যে আমি আবারও মানে এতদিন যে জিনিসের স্বপ্ন দেখছি ওইটা আজকে আর কি বাস্তবে আমার সাথে ঘটে গেছে আর কি। তো এবারে আমাদের বাড়ির আর কি যারা ছিল আমার আম্মু সহ সবাই তারাও আর কি জিনিসটা ভয় পেয়ে যায়। আমার আম্মু তখন দোয়া কালাম পরে আমার শরীরটা বন্ধ করে দেয়। তো রাসেল ভাই অবাক করার বিষয় হচ্ছে এটা, এরপর কিন্তু আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আর এই জিনিসটা আমার সাথে কেন হলো আর কি সেটারও কোনো ব্যাখ্যা আমার জানা নেই। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। রাসেল ভাই সাজিয়ে গুছিয়ে ঘটনা বলতে পারি না, তারপরও বলার চেষ্টা করলাম। তো ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে, যদি এই ঘটনাটা শেয়ার করেন তাহলে আস্তে আস্তে বাকি ঘটনাগুলো পাঠানোর চেষ্টা করব। আমার বাড়ি বরগুনা জেলার একদম শেষ প্রান্তে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একদম শেষ প্রান্তে বলা চলে। আমাদের বাড়ি থেকে এক দেড় ঘন্টা পরে মানে এক দেড় ঘন্টার পথ মাঝখানে, তারপরে হচ্ছে সুন্দরবন আর এক পাশে কুয়াকাটা। রাসেল ভাই সুন্দরবন আর মাঝরা কেন্দ্রিক অনেক ঘটনা আমার কাছে আছে, আস্তে আস্তে ভূত ডট কমে সে ঘটনাগুলো পাঠানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন। 2024 সালের প্রথম এপিসোড শুনলেন আপনারা। 2023 সাল আমার জন্য অনেক ঘটনাবহুল, অনেক অন্যরকম একটা বছর। 2024 সাল আমি আশা করছি 2023 সালে আমাকে নানান বিষয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। আমি আশা করছি 2024 সাল আমার জন্য আপনাদের সবার জন্য অনেক 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 সুখবার্তা নিয়ে আসবে, আর আমরা যা চাচ্ছি তাই সেই আশায় পূরণ হবে। যদি আমরা মন থেকে কোনো কিছু চাই ডেফিনেটলি সেই আশা পূরণ না হয়ে কোনো উপায় নেই আসলে। তো যাই হোক, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। সামনেই ফেব্রুয়ারি মাস, এবং ফেব্রুয়ারি মাসে 14 তারিখে ভূত ডট কম 4 বছর পূর্ণ করবে। খুবই অন্যরকম একটা সময়, এবং তার জন্য এখনই আমরা ঘটনা কালেক্ট করছি। আপনারা আশা করব ঘটনা পাঠাবেন আমাদের 4 বছর পূর্তির জন্য স্পেশাল
এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কম এ সাথে থাকুন, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, এবং আপনারা ঘটনা পাঠান। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
ভুলে গেছি আর একটা কথা বলতে, সেটা হচ্ছে যে অনেক রাত হয়েছে, এখনো পর্যন্ত যারা দেখছি যে আমাদের সঙ্গে আছেন এবং এখনো পর্যন্ত যারা আমাদেরকে শুনছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। এভাবে আমাদের সঙ্গে থাকুন, এভাবে আমাদেরকে এগিয়ে রাখুন, এগিয়ে নিয়ে যান। আপনারা যতদিন আছেন আমরা ততদিন থাকবো। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, নতুন বছর অনেক সুন্দর যাক সবার জন্য। আল্লাহ হাফেজ।